একুশে নভেম্বর দুই হাজার ১৫ নারিশা দোহার ঢাকা। গুরুত্বপূর্ণ ইসলাহী বয়ান পেশ করবেন কুতবে আলম আরিফিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকতুল আলিয়া।
ছেলে মিসকিন ফকির ও মুখাদি সাহেবের খরচ চলায়, এগুলো স্টেজে বয়ান করার বিষয়। পাগলের মানুষ কতগুলি, এগুলো স্টেজে এসে ঘোষণা করার কোন বিষয় হলো? তিনি খরচ দিচ্ছেন আল্লাহকে রাজি করার জন্য, আর সে সমাজে যখন আলেম হবে সম্মান নিয়ে তার বড় হইতে হবে, এরকম পরিচয় দেওয়া স্টেজের ভিতরে তো অপরাধ। এটা পাগল মানুষ, মৌলবী হলে হয়, মৌলবীদের অনেক জ্ঞান থাকতে হয়, আর এই জ্ঞান পয়দাই হয় না কোনো আল্লাহ বলার তরবিয়ত বিধিত। অনেক ছেলেরা আছে এরকম যে আমারই দেখাশোনায় আমারই তত্ত্বাবধানে আলেম হয়েছে, একজনের টাকা দিছে প্রতি মাসে হাজার হাজার টাকা দিছে, কিন্তু সে তালবেলেম জানে না কে টাকা দিছে, আর যে দিছে সে জানে না কার কোন ছাত্রের জন্য এই টাকাটা ব্যয় করা হয়েছে। আমার উদ্দেশ্য ছিল যে এই ছাত্র কোনদিন ওনাকে দেখলে যেন থতমত না খায়, ওনার সামনে নিচু না মনে করে নিজেকে, আর ওই লোক এই ছেলেকে কোনদিন আলেম হওয়ার পরে মনে না করে যে তোমার পয়সা দিয়ে পড়াইছি তুমি আমাদের সেলুট দিবা, তাহলে ওই লোক তো ক্ষতিগ্রস্ত হলো। এই আলেম হয়ে গেল সে উপকৃত হলো, আর ওই লোক সেলুটের অপেক্ষা জায়গা তুমি নিজের সক্ষ হইল। হ্যাঁ, এরকম মানুষ যদি হয়, এক লোক জ্ঞানের ইয়েতে শিল্পপতি, উনি আমাকে বলছিলেন যে আপনি যেন কার কথা বলছিলেন, তো তার মাসে আমি যা খরচ সেটা দিব, কিন্তু আপনার হাতে দিব, আপনি তাকে দিবেন, ওর সঙ্গে আমার কোনদিন সাক্ষাৎ করার দরকার নেই। লোকটার জ্ঞান দেখে আমি খুশি হইলাম। মানুষকে এলমে দিনের সহযোগিতা করার পর সবসময় তাকেই মনে করা যায় সে বড়, আমি পিছনে আমি ছোট, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যারা ইলমে দীন শিখে কদম কদম সে জান্নাতের দিকে ছুটে, সে জান্নাতে গিয়ে পৌঁছবে ইনশাআল্লাহ। তো তার সহযোগিতা করতে পারা মানে যে আল্লাহ ফি আউনি আব্দি মা কানা আব্দু ফি আউনি আখিহি, যে বান্দা যখন আল্লাহর বান্দার সাহায্য করে আল্লাহ পাক ওই সাহায্যকারী বান্দার সাহায্যে মশগুল থাকে। তো উনি দিলেন পাঁচ হাজার টাকা আর আল্লাহ পাক ওর সাহায্যে মশগুল হয়ে গেছেন, পাঁচ হাজার টাকার চেয়ে আল্লাহর সাহায্যের দাম বেশি না, তার সে তো নগদ পাই গেছে দান করার পরে। যদি কোনো হাদিয়া দেয় না কেউ আপনাকে হাদিয়া দিলে আপনি বলবেন জাজাকাল্লাহ, মানে জাজাকাল্লাহ মানে কি আল্লাহ আপনাকে বিনিময় দান করুন, যে আমি আমি কোত্থেকে দিব, আপনি যেটা দিলেন এত আল্লাহর সন্তুষ্টিতে এটা দেওয়ার বিনিময় দেওয়ার ক্ষমতা আমার, এটা দিবেন আল্লাহ, তো আল্লাহ যেটা দিবেন সেটা তো অনেক বড়টা দিবেন। হ্যাঁ, এরকম কোশ্চিন কালও বলবেন না, জায়গায় জায়গায় স্টেজে হুজুররা এগুলি ঘোষণা করে। হুজুরদের অনেক কাজই আছে এরকম, যেগুলো যে হুজুর নিজেকে কোন হাফিজি, কোন সদস্যা হুজুর, কোন পীরজি হুজুর, কোন মুফতি ফাজুল্লাহ সাহেব রহমাহুল্লাহ তাআলা, কোন আল্লাহ ওয়ালার হাতে তরবিয়ত করায়নি, সে হুজুরদের এক্সিডেন্ট হয়, তাই না? সবার সামনে ছাত্রদেরকে পরিচয় করায়, এরে আজি সাহেব মাসে 200 টাকা করে দেয়, আর এতে সব গেল। এই পড়াশোনার ফায়দা কি? সব ছেলেরা কি এইভাবে বা এরকম কারোর সাহায্যে চলে নাকি? কিছু ছেলে এরকম চলে, অনেক ছেলে আছে যারা বাবার পোষা দিয়েই পড়ে। এখন ধনী লোক, এমপির ছেলে, চেয়ারম্যানের ছেলে, মিনিস্টারের ছেলে, আপনারা এইসব করলে তারা তো আপনাদের মাদ্রাসায় চেয়ারম্যান সাহেব তার ছেলেকে ভর্তি করতে রাজি হবে না, হবে? এমপি সাহেব তার ছেলেকে এই মাদ্রাসায় ভর্তি করতে রাজি হবে না। এইখানে তো স্টেজে পরিচয় করায়, এখানে তারা পড়ে তো এরকম মিসকিন সব। আমার ছেলেকে দেখলো লোকেরা মনে করে যে মিসকিনের একজন। হ্যাঁ, অনেক মাদ্রাসাওয়ালারা লিখে রাখে মাদ্রাসার নামের সামনে, দারুলুম উমুক ও এতিমখানা। আরে এটা কি এতিমখানা লেখার দরকার কি? মুসলমানদেরকে বললে যে ভাই এখানে গরিব ছেলেরা পড়ে, এতিমরাও পড়ে, 5-7 জন আছে, এমনি মুসলমানরা সাহায্য করবে। এতিমখানা লিখে এটাকে সাইনবোর্ড লাগায় সবগুলো ছেলেকে এতিম নামে পরিচিত করে সমাজে তাদেরকে ছোট বানানো, হেউ প্রতিপন্ন করা দলবদ্ধ ভাবে, এটা তো ঠিক না। কি বলবেন? দারুল দেওবন্দ ভারতের যে বড় মাদ্রাসা, ওখানে লেখা আছে দারুল উলুম দেওবন্দ ও এতিমখানা লেখা আছে? আল জামিউল আজহার ও এতিমখানা লেখা আছে? হ্যাঁ, ইদানিং আমাদের কিছু লোক অদূরদর্শিতা বশত কিছু সংস্থার পয়সা আনার জন্য এসব লেখে। আরে সংস্থার পয়সা কি নিয়া, রব্বুল আলামিন চালাবেন, যে মাদ্রাসা আল্লাহ পাক চালাবেন না, এই মাদ্রাসার দরকারই নেই। কি কথা বুঝেন না আমার? পাবলিকের পকেটের উপর যারা নজর রাখে তাদের মাদ্রাসা অচল হয়ে যায়, আর যাদের নজর থাকে রব্বুল আলামিনের ভান্ডারের উপর তাদের মাদ্রাসা অচল হবে না ইনশাআল্লাহ। দারুল দেওবন্দ কায়েম হয়েছে সেই কবে, চলতেই আছে, চলতেই আছে, হ্যাঁ না? আজিম মহলা গেন্ডারে তো এক মাদ্রাসা আছে, সে তাদের অন্তত 1-1.5 কোটি টাকা সব সময় জমা থাকে, কমেই না, আল্লাহের মেহরবানি। এবং ওই মাদ্রাসার হুজুররা আরামসে থাকে, খায়, পড়ায়, আর মাদ্রাসার কমিটি সে ময়দানে গিয়া ইস্তাম্পুর সদরঘাট তাম দোকান দোকানে চষে, এমনি আমাদের মাদ্রাসায় দিবেন কিছু? হ্যাঁ, এত বড় হাদিস আবারছে অমুক দলের নেতা, অমুক রাজনৈতিক দলের নেতা, অমুক বড় শিল্পপতি, আশ্চর্য, আল্লাহর দিনের জন্য চলো ভাই তো ফের আমিও শরীফে। কি কথা বুঝেন নাই? এজন্য আলেমরা মাদ্রাসা এলমে দিনের খেদমত করবেন, তারা এলম এবং জীবন এটা পেশ করবেন আল্লাহ পাকের সামনে। আর যাদেরকে আল্লাহ পাক সম্পদ দিচ্ছেন কিন্তু এলেম নাই, তারা নিজের সম্পদ দিয়ে খেদমত করবেন, দুইটার সমন্বয় হবে, দিনের কাজ আগে বাড়বে, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ফ্যাক্টরি কয়টা ছিল কি? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফ্যাক্টরি কতগুলি ছিল? কিন্তু যখনই দিনের কাজ দরকার হয়তো বলতেন যে দিনের কাজে সহযোগিতা লাগবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিয়ে হাজির, আব্দুর রহমান ইবনে আউফ নিয়ে হাজির, ওসমান রাদিয়াল্লাহু আনহু নিয়ে হাজির। একবার হযরত ওসমান স্বর্ণ মুদ্রা কতগুলি নিয়ে আসছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ডাক শুনে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বর্ণ মুদ্রাগুলি এক হাতে এইভাবে নিলেন, নিয়া এই হাতে উপরে তুলে এইভাবে ঢালতেছেন, এই হাত থেকে এই হাতে ঢালতেছেন, উপরে নিচে ঝনঝন ঝনঝন শব্দ হইতেছে। কিছুক্ষণ এরকম করার পর তিনি বললেন, আয় আল্লাহ, উসমান তোমার দিনের জন্য দিলেন, তোমার নবী খুশি হয়ে গেছে, তুমিও খুশি হয়ে যাও। কি আজিব মহাবাদ! আমি দিলাম কয় পয়সা, 5,000, 5,00,000, 5 কোটি, আর রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, সেই খুশির দাম কত? অনেকে দিয়া সারা জীবন বলতে থাকে এই জমি এটা আমি দিছি, এটা আমার বাবায় দিছে, আমার দাদায় দিছে, এক কথা এত হাজার বার কেন বলেন? দিছেন তো আল্লাহর জন্য, যারে দিছেন তিনি বুঝা পেয়ে গেছেন, এরপর বলতে থাকার প্রয়োজনটা কি? হ্যাঁ এখন খুশি হন, দিল থেকে শুকর গুজার হন যে হাজারো মানুষের জায়গা আছে, খায় লয় মরে, আর আমার জমি বা আমার দাদার জমি বা বাবার জমি, রসুল সাল্লামের এলমে নবুয়ত আসমানি এলম কোরআনে কারিমের এলমের হেফাজতের জন্য এই জমিটা আল্লাহ কবুল করছেন, এটা আমাদের কিসমত। 1000 বিঘা আছে, তার মধ্যে সবচেয়ে দামি এটা যে জমি, যেখানে কোরআন শরীফ পড়ানো হয়, যেখানে সেজদা করা হয়, যেখানে নামাজ পড়া হয়, এটা আমার কিসমত, এটা আল্লাহর দান, আল্লাহর অনুগ্রহ, আল্লাহ পাক দয়া করছেন আমাদের উপরে। সেটা নিয়ে যে আজীবন যে আমরা দিছি আমরা দিছি আমরা দিছি, এই আওয়াজ কোন ভালো আওয়াজ না, বিপজ্জনক আওয়াজ, এরকম করার চাই না। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দেন, ঈমানের নূর দেন, আখিরাতের ফিকির দেন। আমিন। হ্যাঁ, মৌলবী, এক মৌলবীকে হুসানের জন্য কত ওয়াজ করলাম, এই মৌলবীকে 6 মাস জেলে দেওয়া জরুরি, কমপক্ষে 6 মাস। হ্যাঁ, এবং 5000 টাকা জরিমানা অনাদায়ে আরো 1 মাস আবার জেল। তোমরা বসো ভাই এদিকে, আপনি এখানে বসাতে এরা দেখতে পাবেন, আপনারা একটু সরেন পিছনে, মুফতি সাহেব আরো সরো ভাই, কথা বুঝেন নাই, কাবা শরীফের একদম সামনে, মুখে পান, নামাজের টাইম হয়ে গেছে, দিছে মুয়াজ্জিন একামত, মুখ ভরা পান, এখন কি করবে, দে দৌড়। সেই দৌড়াতে দৌড়াতে একদম পিছনে গিয়া পরে পান টান ফেলে কুলি টুলি করে কতগুলো কাতারের পিছনে পড়লেন, পরে বললেন আরে পান, যে পয়লা কাতারের ফজিলত থেকে তুই আমার বঞ্চিত করলি, যা তোরই বাদ দিলাম, আর উনি পান খানি নাই, তিনি আমার মোর্শেদ আর বিল্লাহ মাওলানা হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ, খুব মজা করে পান খেয়েছেন, পরে আর পান খান নাই, তুই আমার পিছনে নিলি, আল্লাহর ঘরের থেকে দূরে সরালি, যা তোরই বাদ দিলাম। তো হজরত ওয়াজ যখন করতেন তখন আমার পানের ভীষণ অভ্যাস ছিল, আমি পান খেতাম কিশোরগঞ্জের মাওলানা ইসমাইল সাহ আর হজরতের খাস খাদেম সাইদ ঈশ্বর জামির, হজরত বয়ন করতেছেন, আমরা 3 জন অস্থির, মাথা ধরে যায়, পান নাই, জর্দা আর পান খাইতাম, হজরত আমাদের চেহারা দেখলে বুঝতেন এদেরকে বিপদ, এরা বিপদে আছে, পরে বলতেন তুম তিনো আদমি যাকে উস কামড়ে মেয়ে পান খা খেয়া যাও, যাও তোরা ওই পাশের কামড়ে গিয়ে পান খেয়ে ফেরাস, শহরে ফরমে গিয়ে ওখান থেকে পান খেয়ে আবার চেষ্টা করতাম যে আল্লাহ পান কবে ছাড়বো, আল্লাহ পাকের দয়া হয়েছে এটা অটোমেটিক ছুটে গেছে, এভাবে ছুটছে যে হজরত যখন খুব চাইতেন যে আর জন্য পান না খায় বলতেন না, কিছু বলতেন না, পরে পান খাইলি মাথা ঘুরেছে, কিনে এটা কি জিনিস, যেই পান এত বছর খাইলাম এত বছর এখন খালি মাথা ঘুরে, খাইলি মাথা ঘুরে, তখন বুঝছি ওই বুজুর্গের দোয়া লাগছে, পরে ছুটে গেছে পান। আল্লাহ, سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا صلى الله تعالى عليه وسلم. أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم ওই মানুষকে মানুষ বানায় আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক, যে মানুষ আল্লাহর সঙ্গে ভালো সম্পর্ক বানায় নাই, সুন্দর সম্পর্ক গড়ে নাই, সে এখনো মানুষ হতে পারে নাই। একই মত মুজাহিদুল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এই মানুষ যদি মানুষ হয়, মানুষই পৃথিবীতে সবচেয়ে বড় মর্যাদাওয়ালা, পরকাল জীবনের সমস্ত সম্মান মর্যাদা তার এই দুনিয়ার জীবন গড়ার কারণে। আর সে মানুষের মানুষ হওয়ার তরিকা হলো যে মানুষ আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্কওয়ালা হয়ে যায়। মানুষ মনে করে যে বড় ফ্যাক্টরির মালিক হলে, বড় বিল্ডিংয়ের মালিক হলে, বড় ক্ষমতার মালিক হলে আমি মানুষ। ভালো, বড় ক্ষমতার মালিক ফ্যাক্টরিওয়ালা খুব খুশি, রোজ ফ্যাক্টরিতে যায়, 1,500 কর্মচারী সবাই সালাম করে, স্যার স্যার বলে, খুব খুশি। এমপি সাহেব মনে করেন যে আমাকে সবাই ইজ্জত করে, আমি সে রাষ্ট্র পরিচালনার সহযোগিতা করি, তা আমার বড় সম্মান। ঠিক আছে, সম্মান তো বটেই, দুনিয়ার লাইনের এটাও একটা মর্যাদা। উজির আজম মনে করে আমার সম্মান বেশি যে বাদশাহ আমাকে ডাকেন, বাদশাহ মনে করেন যে আমি সবচেয়ে বড় সম্মানওয়ালা, যে সবাই আমাকে বেশি ইজ্জত করে। হঠাৎ ওখানে গিয়ে বড় পীর জিলানি হাজির, কোন এক দাওয়াতে কোন এক কাজে সেখানে হাজির, এখন ফ্যাক্টরিওয়ালা সালাম আলাইকুম মুসাফা এবং হজরতের সামনে একদম নত হয়ে গেছে, ভয়ে কাঁপতেছে, এমপি ভয়ে কাঁপতেছেন যে বড় পীর জিলানির সামনে, উজির আজম প্রধানমন্ত্রী সব কাঁপতেছেন, বাদশাহও কাঁপতেছেন যে আল্লাহ একবার এত বড় আলেম দ্বীন আল্লাহর উলি নায়েব রসুল আসছেন, সব থর থর কাঁপতেছেন। আগে তো সব বড় ছিলেন, সব বড় সম্মানওয়ালা, ফ্যাক্টরি মালিক বড়, হ্যাঁ এমপি সাহেব বড়, মিনিস্টার সাহেব বড়, বাদশাহ বড়, এখন প্রমাণ হলো কে বড়, আল্লাহর সঙ্গে যার সম্পর্ক যত গভীর তিনি তত বেশি বড়। কি কথা বুঝেন নাই ভাইয়েরা? আর যদি সেখানে এরকম হলো হঠাৎ হজরত হাসান বসরি হাজির, এখন বড় পীর জিলানিও নত হজরত হাসান বসরির সামনে। আর যদি এমন হলো যে সেখানে হজরত বেলাল হাজির, হাসান বসরি হজরত বেলালের পিছনে দৌড় জুতা লওয়ার জন্য, হজরত আপনার জুতাগুলি আমি বহন করব, অনুমতি পাইলে। বোঝা গেল যে হজরত হাসান বসরির চেয়ে হজরত বেলাল বড়। আর ওখানে হজরত আবু বকর সিদ্দিক হাজির, তো সে হজরত বেলাল হজরত আবু বকরের পিছনে দৌড়, হজরত আপনার জুতা আমি বহন করব। বোঝা গেল হজরত আবু বকর হজরত বেলালের চেয়েও বড়। তো আল্লাহর সঙ্গে যার সম্পর্ক যত বড় সে তত বেশি বড়। শুনতেছেন ভাইয়েরা? এজন্য কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বড় সম্মানওয়ালা যে আল্লাহকে যে সবচেয়ে বেশি মানে, আল্লাহকে যে সবচেয়ে বেশি ভয় করে, আল্লাহর ভয় যে সবচেয়ে বেশি কাঁপে, সে সবচেয়ে বেশি উঁচু সম্মানওয়ালা। সব নবী রসুলগণ তারা সমস্ত মানব জাতির মধ্যে সবচেয়ে বড়, কারণ আল্লাহর ভয়ে তারা সবচেয়ে বেশি কাঁপতেন। নবী রসুলদের মতো এত ভয় আল্লাহকে আর কেউ করে নাই। সবচেয়ে বেশি ভয়কারী, সবচেয়ে বেশি শ্রদ্ধাকারী, সবচেয়ে বেশি আনুগত্যকারী মহান আল্লাহ, আল্লাহর নবী রসুলগণ। রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন বাসায় ছিলেন না, কয়েকজন সাহাবী আসলেন এবং বললেন যে যে আমরা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ঘরের মধ্যে প্রাইভেসিতে কি কি আমল করেন সেগুলি আমরা জানব, জেনে নিয়ে সেই মোতাবেক আমরাও আমল করব। কি কথা বুঝেন নাই? আল্লাহ রসুল সাল্লাম ঘরে আসলে করেন কি আমল করেন, এগুলো আমাদের জানতে হবে। সেই মোতাবেক আমরা আমল করব, তা আমাদের জিন্দগি সুন্দর হবে, কামিয়াব হবে। আসলেন তারা, রসুল্লাহ সাল্লাহামের ঘরে সংবাদ পাঠাইলেন। আম্মা জাহানরা তখন জানাইলেন যে তোমরা আসছো জানতে আল্লাহ নবী ঘরে কি করেন। সেটা শোনো, যদি তোমরা আল্লাহ রসুল সাল্লাহামের সম্পর্কে জানতে দেখতে চাও তাকে ঘরে কি করেন, দেখবে যে তিনি ঘুমাইতেছেন। কি কথা বুঝে আসছে, তিনি ঘুমাইতেছেন। আবার যদি দেখতে চাও দেখবে তিনি তার স্ত্রীদের সঙ্গে সময় দিতেছেন। আবার দেখতে চাও তো হয়তো তিনি এইবার নামাজ পড়তেছেন, তাহাজ্জুদের নামাজে মশগুল আছেন, লম্বা নামাজ, লম্বা রুকু, লম্বা সেজদা সেটা করতেছেন। ওই সাহাবীরা যারা এই নবীর ঘরের স্পেশাল আমল সমূহ জানার জন্য আসছিলেন, এই হাদিসের বর্ণনাকারী বলেন যে কান্নাহুম তাকাল্লুহা, তাদের জন্য মনে হলো যত বেশি পরিমাণে আমলের রিপোর্ট জানতে আসছিলাম তেমনটা মনে হচ্ছে একটু কম কম লাগে। কারণ তিনি ঘুমানো, তিনি স্ত্রীদের সময়ও দেন, এরপরে কিছু সময় নামাজও পড়েন। তো আমরা যেটা চাইছিলাম, এই যে অনেক মুসলমান আছে না, আবেগী মুসলমান, মসজিদে যায় আর আসতেই চায় না। হ্যাঁ, মানে দিনের কাজে এত মশগুল হয়, দুনিয়ার কাজ, দুনিয়ার কর্তব্য করা যে দরকার এটাকে মনে করে যে এটা কোনো দরকারই নেই। এরা কোরআন বুঝে না, হাদিস বুঝে না, কোরআন হাদিস থেকে দিন শিখে না, এবং দিনের যে বিজ্ঞ ওলামায় দিন তাদের নিকট থেকে দিন শিখে না, পরে ব্যালেন্স হারায় ফেলে, ভারসাম্য হারায় ফেলে। আর কোরআন এমন দিন না, ইসলাম এমন দিন না, ভারসাম্যহীন। ইসলামের বিধান বিস্ময় করো, শুনতেছেন ভাইরা? হ্যাঁ, ইসলামের বিধান, ইসলামের রূপ, ইসলামের সৌন্দর্য বিস্ময় করো, আকর্ষণীয়। সকল দুনিয়ার সকল নিয়ম নীতি, সকল সংবিধান, সকল আদর্শ, সবকিছুর চেয়ে ইসলাম সবচেয়ে বেশি আকর্ষণীয়, সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে উঁচু বৈশিষ্ট্যমণ্ডিত। কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকা উম্মাতান ওয়াসাতা, আমি হে মুসলমানরা, হে আমার নবীর উম্মতরা, তোমাদেরকে আমি যে এই বিশ্বের মধ্যে এই একদম ব্যালেন্সপূর্ণ জীবনের সর্ববিশ্ব, একদম ভারসাম্যপূর্ণ, এক সুন্দর সৌন্দর্যমণ্ডিত এই জাতি হিসাবে দেখতে চাই, ওই রকম বানাইতে চাই আমি। জাহান্নাকা উম্মাতান ওয়াসাতা, এতে দাল ওয়ালা উম্মত, ব্যালেন্সপূর্ণ, না বেশি না কম, একদম মাঝামাঝি অবস্থান তোমাদের থাকে। এই বাবা বাবা হিসাবে দায়িত্ব পালন করতেছে, স্বামী হিসাবে দায়িত্ব পালন করতেছে, আবার শ্বশুর হিসাবে দায়িত্ব পালন করতেছে, আবার তিনি ভাই হিসাবে দায়িত্ব পালন করতেছেন, তিনি কারো বন্ধু হিসাবে দায়িত্ব পালন করতেছেন, তিনি মসজিদের মুসল্লি হিসাবে দায়িত্ব পালন করতেছেন, তিনি দোকানের মালিক হিসাবে দায়িত্ব পালন করতেছেন। একই লোক এত দায়িত্ব, আব্বা আসলে তাকে সালাম, তাকে শ্রদ্ধা, তাকে সম্মান, ছেলে আসলো তাকে স্নেহ, নাতি আসলে তাকে আদর মায়া মমতা দিল, একটা লোক স্ত্রী আসলো ফের তাকে বুক ভরা ভালোবাসা দিল। কি কথা বুঝেন না ভাইরা? আর যেটাই করে সেটা আল্লাহর সন্তুষ্টির নিয়তে করে, আল্লাহকে রাজি করার জন্য করে, দুনিয়াটা তার ফের একদম জান্নাতে পরিণত হয়ে যায়। এই 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 সুন্দর দুনিয়া যে আল্লাহ রসুলের সন্তুষ্টির সাথে যেটা লালন পালন করা হয়, পরিচালনা করা হয়, এই দুনিয়াটা দুনিয়াটা থেকে বন্দিগি হইয়া এই দুনিয়া নামের দিনই বন্দিগি, সেটাই তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। শুনতেছেন ভাইরা? এটাকে কোরআন শরীফ রব্বুল আলামিন এমন ভাষায় বলছেন, আমার বান্দা যারা খাস তাদের পরিচয় এই যে তারা দুনিয়ার যে কোনো কাজে কর্মে থাকে, ব্যবসা বাণিজ্যে বেচা কিনা ইত্যাদিতে থাকে, কিন্তু ওর ভিতরে থেকে আমি আল্লাহকে স্মরণ রাখে, আমার মহব্বত বুকে রাখে, আমার সন্তুষ্টির ফিকির রাখে, দুনিয়ার কর্মকাণ্ড ব্যবসা বাণিজ্য আমি আল্লাহ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করতে পারে না, আমাকে কোনো কাজ দুনিয়ার ভুলে দিতে পারে না। হম যাহা যাতে হ্যাঁ তেরা ফসানা ছেড় দেতে হ্যাঁ, কই মাহফিল হো তেরা রঙে মাহফিল দেখ লেতে হ্যাঁ, আল্লাহকে যে তালাশ করে, আল্লাহকে যে চায়, আল্লাহকে যে ভালোবাসে, ঈমান যার বুকে যেখানেই যায় সে দেখলে সেখানে আল্লাহ সন্তুষ্টির খেয়াল রাখে। ক্ষেতের মধ্যে গেল, ধান পান ক্ষেত ভরা একদম ইউজিবুজ্জুর্রা, দেখে একদম নয়ন জুড়ে গেছে, চোখ জুড়ে গেছে, দিলটা ঠান্ডা হয়ে গেছে, ওয়া ওয়া কি চমৎকার দান। কিন্তু সঙ্গে সঙ্গে বললো যে এসব আমার আল্লাহর দান, 1000 বিঘা বড় ধান আর ধান এক নমরুদের, সে বললো এগুলি সব আমার। এইটুকু বলার কারণে সে জাহান্নামে চলে গেল, এইটুকু সব তোমার, তুমি করছো এই সব কিছু। আর এর বিপরীতে একজনের 1000 বিঘা না 10000 বিঘা ধান আছে, কিন্তু সেটা দেখে বললো আমার মাওলা আমাকে দিছেন এই 10000 বিঘার ধান, এটা তাকে জান্নাতে পৌঁছে দিল। শুধু ধান ও খাবে, ওর আত্মীয় স্বজনরা খাবে, এই ওর বন্ধু বান্ধবরা খাবে, দান সৎকার করবে, হাজার কাজে লাগাবে। কিন্তু আল্লাহ পাক দেখলেন যে বান্দা খ্যাত পাওয়ার কারণে এবং এই সম্পদ পাওয়ার কারণে, ধন ভান্ডার পাওয়ার কারণে আমার আল্লাহকে ভুলে নেয়, আমাকে স্মরণ রাখছে। তিজারাতুন রিজালুল্লাহুল হিম তিজারাতুন ওয়ালা বায়ুন আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে সে বিচ্যুত হয় না, দূরে সরে না। বাদশাহ বাদশাহ ওঠে, কিন্তু কুর্সিতে বসে, সিংহাসনে বসে, সে সিংহাসনে বসতে সময় মনে করে আল্লাহ যাকে চান তাকে সিংহাসনে বসান, যেমন আমার মতো মিসকিনকে বসাইছেন, অযোগ্যকে বসাইছেন, আল্লাহ যাকে চান মুহূর্তে সিংহাসন থেকে আউট করে দেন, বিতাড়িত করে দেন। যেমন নমরুদকে বিতাড়িত করছেন, ফেরাউনকে বিতাড়িত করছেন, কারহুনকে বিতাড়িত করছেন, সাদ্দাতকে বিতাড়িত করছেন, আল্লাহ পাকের হাতে হুল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ও তানজিউল মুলকা মিম্মান তাশা ও তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, আপনি সমস্ত কর্তৃত্বের অধিকারী, সমস্ত মালিকানার অধিকারী, সমস্ত রাজত্বের অধিকারী, সমস্ত দাপট আপনার, প্রভাব আপনার, প্রতাপ আপনার, হ্যাঁ হুকুমত আপনার, সবকিছু আপনার। যাকে চান আপনি রাজত্ব দেন, ক্ষমতা দেন, কর্তৃত্ব দেন, চান তো আপনি নিজে সেই কর্তৃত্ব, সেই রাজত্ব, সেই ক্ষমতা, সেই দাপট সব ছিনায় নিয়ে যান। যাকে চান আপনি সম্মান মর্যাদার আসন দান করেন, যাকে চান আপনি অপদস্থ লাঞ্ছিত করে দেন, যাকে চান আপনি রিজিক দান করেন, যাকে চান তার রিজিক আপনি তার রিজিক কাড়িয়ে নেন বা তার রিজিক কমায় দেন, হ্যাঁ না। এবং আপনি দিনকে রাত বানান, আপনি রাতকে দিন বানান, আপনার হাতে সব, আপনার নির্দেশে এই বিশাল বড় সূর্যটা উঠে, আপনার নির্দেশে ছোটটা ডুবে, হ্যাঁ না, ডুবে উঠে আপনার নির্দেশে, রাত আপনার নির্দেশে আসে, দিন আপনার নির্দেশে আসে, সবকিছু আপনার নির্দেশে পরিচালিত। এইভাবে তার অন্তরে এই পূর্ণ বিশ্বাস এতটা জাগ্রত, সে কাঁপতে কাঁপতে সিংহাসনে বসে, এই সিংহাসনে ও সিংহাসনের অধিপতি সিংহাসনে আরোহণ করা অবস্থায় মৃত্যু হয়ে গেল, নিঃসন্দেহে এই সিংহাসন ওয়ালা জান্নাতে চলে যাবে। কি কথা বুঝেন নাই, বাহ্যিক ভাবে সিংহাসনে সে আছে, কিন্তু সবচেয়ে বড় সিংহাসন ওয়ালা আরশ এবং কুরসির মালিক যিনি, তার ভয়ে সে কাঁপতে থাকতেছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি সিংহাসনের অধিপতি ছিলেন, বাদশাহ ছিলেন, তো ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি তাবেঈ ছিলেন, বড় আলেম ছিলেন, বাদশাহ ছিলেন, দিনভর জনগণের খেদমত, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন, মন্ত্রী মিনিস্টারদের যে সন্ধিতে থাকতেছেন, হয় না, যেখানে হুঙ্কার দেওয়া হুঙ্কার দিতেছেন, যেখানে ডিরেকশন দেওয়া ডিরেকশন দিতেছেন, যেখানে নির্দেশ দেওয়া নির্দেশ দিতেছেন, এইভাবে। কিন্তু সব সময় ফিকির, আল্লাহর কোন মাখলুক, কোন বান্দা, কোন বান্দি আমার কাছে আসলে এমন না হয় ব্যথা পায়, কষ্ট পায়, তার জরুরত আমি পূরণ করতে ব্যর্থ হলাম, ফের আল্লাহ পাক নারাজ হবেন যে আমার বান্দা আসছিল, আমার বান্দি আসছিল, তুমি তার প্রয়োজনে কেন সাড়া দাও নাই, আমার কি উপায় হবে। অন্তরাত্মা ভিতরে থরথর কাঁপতেছে, আর এইভাবে এক একটা মানুষের কথা শুনতেছেন আর প্রয়োজনগুলো পূরণ করতেছেন, বিচার আচার সব সম্পাদন করতেছেন, এইভাবে দিন কাটাইতেছেন আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে। রাত হলো যে সারা রাত তিনি কাঁদতে থাকতেন, নামাজ পড়তে থাকতেন, তেলাওয়াত করতে থাকতেন, জিকির করতে থাকতেন, আল্লাহ পাকের নিকট মিনতি করতে থাকতেন, সারা জীবনে কোন একটা রাতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি এক সেকেন্ডের জন্য ঘুমান নাই। শুনতেছেন ভাইরা, দিনের বেলা বাদশাহ, রাত্রেবেলা আল্লাহর বন্দিগিতে এইভাবে ব্যস্ত, আল্লাহর মহব্বত ভালোবাসা এইভাবে বিমূর থাকতেন সারা রাত ধরে। এই মানুষটা যিনি সারা রাত আল্লাহকে ডাকেন, দিনের বেলা সিংহাসনে বসার পর তিনি কি আল্লাহকে ভুলে যেতেন, আল্লাহকে স্মরণ রাখতেন না, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহর ইয়াদ, এর ভিতরে ডুবে থাকতেন সর্বক্ষণ, বাদশাহ হওয়া সত্ত্বেও। এরকম মানুষ বাদশাহ হলো নিঃসন্দেহে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মকাম আল্লাহ তাকে দান করবেন। শুনতেছেন ভাইরা, আমাদের দেশের যারা নেতৃবৃন্দ, সমাজ পরিচালক, মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, হ্যাঁ উপজেলা চেয়ারম্যান, এবং সে মেয়র হন, এমপি হন, উজির হন, মন্ত্রী হন, প্রধানমন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, এই সব যদি পদ বাদ যায়, কেউ নাই দেশে প্রেসিডেন্ট, দেশে বিশৃঙ্খল হবে কিনা? প্রধানমন্ত্রী নেই, দেশে বিশৃঙ্খল হবে কিনা? এলাকার চেয়ারম্যানই নেই, বিশৃঙ্খলা ঠেকানোর লোক থাকবে কেউ? এক এলাকায় বিরাট ঝগড়া ফাসাদ, চেয়ারম্যান একটা হুঙ্কার দিলে, ধমক দিলে, এই থাম তোরা আমি দেখি, সব দেখলাম ঠান্ডা হয়ে গেছে, হয় কিনা এরকম? তো আল্লাহ পাক এই পৃথিবীটাকে চালানোর জন্য, এই বিশ্বের শৃঙ্খলা রক্ষার জন্য এক একজনকে এক এক দায়িত্ব ভাগ করে দিয়েছেন। তুই এটা কর, তুই এটা কর, চেয়ারম্যানের এক দায়িত্ব, মিনিস্টারের এক দায়িত্ব, ওসির এক দায়িত্ব, থানা না থাকলে ফের দেখবেন অবস্থা কি দাঁড়ায়। তো এই মানুষের সমাজে যারা যে দায়িত্বে নিয়োজিত, সবটাই জরুরি জিনিস এই পৃথিবীর শৃঙ্খলা রক্ষার জন্য, এতে কোনো দোষ নাই। কিন্তু সমস্যা এক জায়গায়, সেটা হচ্ছে দুনিয়ার দায়িত্ব, দুনিয়ার পদমর্যাদা, দুনিয়ার সিংহাসন পাওয়ার পরে যদি আল্লাহকে ভুললাম তো আমি কপাল পোড়া। আর এই এত বড় সম্মানের আসন, মর্যাদার আসন, আর সিংহাসন পাওয়ার পরও আল্লাহকে স্মরণ রাখলাম, এই লোক দুনিয়াতেও মর্যাদাওয়ালা, আখেরাতেও মর্যাদাওয়ালা। সেদিন আমি কয়েকদিন আগে, গত সপ্তাহে এক ডিস্ট্রিক্টে আমার সফর ছিল কয়েকদিনের, পাঁচ দিনের আলহামদুলিল্লাহ। ওই ডিস্ট্রিক্ট শহরের যে মেয়র, যেখানে আমার বয়ান হলো এক জায়গায়, মানে পুরা বয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত পাশে নিচে বৈশা থাইকা চেয়ার, সেখানে বৈশা থাইকা পুরা বয়ান শুনলেন, তিন জায়গাতে উনি বয়ান শুনলেন। নামাজের টাইম হলে নিজেই মাশাআল্লাহ গিয়া সকলের আগে মসজিদে হাজির, এবং নিজে আনন্দ প্রকাশ করে বলতেছিলেন, আলহামদুলিল্লাহ আমি তো আমাদের শহরের ঘুমায় থাকে, আমি নিজের জায়গায় হুজুর উঠেন ঘুমান নাকি, হুজুর হুজুর আমি হুজুরদেরকে আমি ডাকি জায়গায় যে হুজুর উঠেন। অনেক লোকের তবিয়তই এরকম, আলেম না, ইমাম সাহেব না, খতিব সাহেব না, পীর সাহেব না, কিন্তু আল্লাহর সঙ্গে হৃদয়ের একটা সম্পর্ক এমন আছে যে এই লোক ইংরেজি শিক্ষিত অথবা টাকা পয়সা বলা ধন দৌলতের মালিক, কিন্তু মনটাই এরকম যে আল্লাহকে ভোলে না, চেয়ারম্যান, মেম্বার, মেয়র, এমপি, কিন্তু আমাদের সময় হইলে আসতে ওই এমপি সাহেব সংসদ ভবনে মিটিং, কিন্তু সবার আগে বাইরে হয়ে যাওয়ার চেষ্টা করে, আমি গিয়ে একটু দেখি নামাজটা মসজিদে পড়তে পারি আল্লাহ করে, এরকম আছে না লোকজন আল্লাহ পাকের রহমতে? এরা কি এদের ইজ্জত কমছে না বাড়ছে? যারা এরকম এমপিও মিনিস্টারও কিন্তু আল্লাহকে ভুলে নাই, তাদের সমাজের সম্মান কম না বেশি? সমাজের সম্মান তাদের বেশি, হ্যাঁ না? যারা সরকারি দায়িত্বে আছে তারাও তাদেরকে সম্মান করতে বাধ্য হয়, লিল্লাহিল ইজ্জাতু ওয়ালিল রাসূলি ওয়ালিল মুমিনিন। হ্যাঁ, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ইজ্জত রব্বুল আলামিনের, ইজ্জত আল্লাহর রাসূলের, ইজ্জত ঈমানওয়ালাদের, আসল ইজ্জত তো তাদের। নমরুদদেরকে ভয় করে, ফেরাউনদেরকে ভয় করে, সাদ্দাদদেরকে ভয় করে, তাদের সীমা লঙ্ঘনের ভয়ে, তাদের জুলুমের ভয়ে। আর কোন নামাজিকে ভয় করে, দিনদারকে ভয় করে, আল্লাহওয়ালাকে মানুষ ভয় করে শ্রদ্ধাজনিত কারণে, ভক্তির কারণে। হাফেজ জুদুরকে ভয় করে তার লাঠির ভয়ে না, তার বাহিনীর ভয়ে না, বরং তাকে ভয় করে যে এই লোক আল্লাহর হলি, তার সঙ্গে আল্লাহ আছেন। কি কথা বুঝেন ভাইরা, এই লোক আল্লাহ আছেন। হ্যাঁ, রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সাহাবিদের এক জামাত কোন এক যুদ্ধে যেতেছিলেন, তো পাহাড়ি পথের মধ্যে হাঁটতে সময় হঠাৎ এক সাথে পাহাড়ের আঁকে বাঁকে কোথাও একজন সাহাবি বিচ্ছিন্ন হয়ে গেছেন, যার নাম হযরত সফিনা। তিনি ওই সাথীদেরকে হারায় ফেলছেন, সাথীরাও তাকে হারায় ফেলছেন, কিন্তু যেহেতু যুদ্ধের ময়দানে দ্রুত গতিতে যাওয়া দরকার ছিল, ওই সাথীকে সাথে নিয়ে আর আসা সম্ভব হয়নি, তারা আগে চলে গেছেন। আর ওই লোকের ব্যাপারে তারা ভাবছেন যে এ তো আল্লাহওয়ালা, ইমানওয়ালা, নবীর সাহাবি, তার সঙ্গে আল্লাহ পাকের সাধ্য আছে, আল্লাহ তাকে দেখবেন, আল্লাহ তাকে রক্ষা করবেন, আমাদের রক্ষা করতে হবে না। যিসকো খোদা রাখে উসকো কৌন রাখে, আল্লাহ তাকে রক্ষা করেন, কে তার বিন্দু মতো কোনো ক্ষতি করতে পারে? শুনতেছেন ভাইয়েরা, হেফাজত তো করেন আল্লাহ তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরতের সময় বাইরে হয়ে আসছিলেন, ওরা তো এসে পৌঁছছিল ওই যে গুহার মুখে, গুহার মুখে পৌঁছে গেছিল না, তালাশ করতে করতে এখানে এসে পৌঁছছে, একদম ক্রুদ্ধ যে আজকে এই মুহূর্তে হত্যা করবো তাকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গুহার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উরু মুবারকের উপরে মাথা রেখে আরাম করতেছেন, ঘুমাইতেছেন, কি কথা বুঝেন নাই? আর যেখানে যে ছিদ্র ছিদ্র সাপে না কোন ছিদ্র থেকে বাইরে হয়ে দংশন করে, এজন্য নিজের কাপড় দিয়ে একটু একটু করে এক একটা ছিদ্র বন্ধ করতেছেন, কি কথা বুঝেন নাই? আর যেখানে একটা ছিদ্র তিনি বন্ধ করতে পারেননি কাপড়, আর কিছু নাই বন্ধ করার, পরে নিজের আঙ্গুল দিয়ে চাপে ধরে রাখছেন আর দিচ্ছে সাপে দংশন করে, বিষে ধরছে না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাগছিলেন, যখন দেখলেন যে এরকম বিবর্ণ কোন এরকম চেহারা কালো হয়ে যেতেছে, বলেন কি ব্যাপার? বলেন যে রাসূলুল্লাহ, এই ঘটনা, আমি ওই ছিদ্র বন্ধ করতেছিলাম, একটা ছিদ্র বন্ধ করতে পারতেছিলাম না, কিছু পাই নাই, পরে আমার আঙ্গুল দিয়ে চাপে ধরছিলাম, তো আমাকে সাপে দংশন করছে, বিষাক্ত সাপে। বললেন আমার দেখা কোন জায়গা দেখাইছেন? তো মুখের থুতু লাগাই দিছেন, নিজের মুখ থেকে থুতু লাগাই দিচ্ছেন, লালা মুবারক লাগাই দিচ্ছেন, লালা মুবারক লাগার সাথে সাথে ব্যথা বিষ একদম খতম, নির্মূল হয়ে গেছে। শুনতেছেন ভাইরা? সুবহানাল্লাহ। ওরা এসে ওই উপরে বলতেছে কি ব্যাপার? কিন্তু ওখানে আল্লাহ পাক নির্দেশ করছেন যে মাকড়সাকে জলদি জাল বানা। এত জলদি কি জাল বানানো যায়? আল্লাহ পাক হুকুম করলে সবই হয়। আল্লাহ হুকুম করলে যে এই মাত্র মূসা আলাইহিস সালাম পার হয়ে গেছেন, দরিয়া পার হয়ে গেছেন, আল্লাহ পাক হুকুম করছেন যে তুই জলদি আমার মূসাকে রাস্তা দে, সব পানি থাম, মুস দরিয়া শুকিয়ে গেছে। মূসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেছেন পুরো বাহিনী নিয়ে, আর পিছে ফেরাউন দেখলো যে আরে দরিয়া শুকনো তো, মোল্লারে ধর, দৌড় পিছন থেকে, যেই মধ্যখানে গেছে আল্লাহ পাক বললেন যে হে দরিয়া, হে উমার, ওর ডুবা, বাস আল্লাহ একদম ডুবে শেষ হয়ে গেছে। ফেরাউন যখন ডুবতে নিছে তখন বললো যে এ তো এখন বুঝতে পারছি যে ওই লোকের, এই ওই লোকের জন্য দরিয়া শুকনা আর আমার জন্য আমার ডুবে মারার ব্যবস্থা, বোঝা গেল আমি যে বলি আনা রব্ব কুমুল আলাই, কথা ঠিক না, রব নিঃসন্দেহে একজন আছেন, আর তিনি ও সেই রব যিনি মূসা এবং হারুনের রব। হ্যাঁ, তখন ফেরাউন চিৎকার করে বলতেছে আমানতু বিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের যিনি প্রতিপালক আমি ঈমান আনলাম তার উপরে, আমি আরো প্রাণখোলাভাবে স্পষ্ট করে বলতে চাই রব্বি মূসা ওয়া হারুন, হারুন এবং মূসা যাকে রব মানেন, যে রবের প্রতি আহ্বান করেন, আমি সেই রবের কথা বলছি, যাতে কথা ক্লিয়ার থাকে, আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। কিন্তু এতদিন পর্যন্ত গোস্তাকি বেয়াদবি সীমা লঙ্ঘন করার পর আজকে এই শেষ মুহূর্তে যখন একদম মানে দম বাইর হওয়ার সময় মুমূর্ষ লগ্ন, ওই মুহূর্তে ঈমান গ্রহণ করলে সেই ঈমান কবুল না, এই কথা বুঝেন নাই? জিবরিল আমিন তখন আসছেন, এমন গোসা লাগছে মাটি উঠে ওর গালের ভিতরে ঢুকাইয়া দিছে, তুই এখন তুই ঈমান লইতে লইছিস, আর সময় পেছিলি না, আগে কইছিলি, এই কথা বুঝেন নাই? তো ওখানে ফেরাউনকে আল্লাহ পাক আগরাক না আল্লাহ ফেরাউন, ফেরাউন এবং ওর দলবল শুদ্ধ আল্লাহ পাক ডুবাইয়া দিছে। আল্লাহ পাক কুদরত, আল্লাহ পাক শক্তি, আল্লাহ যাকে চান বাঁচান, আল্লাহ যাকে চান রক্ষা করেন, আল্লাহ যাকে চান মুক্তি দেন, আল্লাহ যাকে চান সম্মান দেন, এটাই সত্য, এটাই বাস্তব। এটা যারা বুঝে নাই তারা পাগল, এরা যারা বুঝে নাই তারা এখনো মনুষ্যত্ব শিখে নেই। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন মানুষ সে যে আল্লাহকে ভালোবাসতে শিখছে, মানুষ সে যে হযরত আদমের মতো, ঈসা আলাইহিস সালামের মতো, হযরত মূসা আলাইহিস সালামের মতো, ঈসা আলাইহিস সালামের মতো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো, ইসমাঈল আলাইহিস সালামের মতো, আল্লাহর নবী রাসূলদের মতো, যারা আল্লাহর আনুগত্য এবং আল্লাহর ভালোবাসা পূর্ণ জিন্দগি বানাইছে তারাই মানুষ, আর না হলে সে মানুষ না। ইকে মি বিনি খিলাফে আদমান নেস্তান আদম খিলাফে আদমান খালকে আতফালান জুজ মাস্তে খুদা নেস্ত বালে জুজ রহিদা আজ হাওয়া। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে মনের গোলামি করে ইচ্ছার অধীনে চলে, হ্যাঁ সে এখন পর্যন্ত না বালে, অবুজ শিশুর মতো, সে কোনো বুঝ বুদ্ধি তার নেই। বুদ্ধি জ্ঞান হয়েছে তখন বোঝা যাবে যখন তার মাথায় বলে এই আসমানের মালিক আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, আমার বাবা মার মালিক আল্লাহ, আমার সন্তানের মালিক আল্লাহ, আমার স্ত্রীর মালিক আল্লাহ, আমার হাত পঙ্গ প্রত্যঙ্গের মালিক আল্লাহ। এজন্য সে আল্লাহর ইচ্ছার অধীনে মর্জির অধীনে চলা, এটাই আমি মানুষ হিসাবে মানুষ মানুষ হিসাবে পরিচয় দেওয়ার এটাই একমাত্র পথ, তখন সে মানুষ হবে। কি কথা বুঝেন না ভাই? যতক্ষণ মানুষ নিজের মনের গোলামি করে হ্যাঁ ততক্ষণ পর্যন্ত এখন ইমান তার তাজা হয়নি, ইমান শক্তিশালী হয়নি, ইমানে জিন্দগি তার নসিব হয়নি। কি হাওয়া জুজ কুফলে আদরবাজানিস, যে নফসের খায়সাতের গোলামি করে, ইতমনের ইচ্ছা মতো চলে, আল্লাহ রসুলের ইচ্ছা এবং মর্জির পরোয়া করে না, তো সে আল্লাহ পাকের রহমতের দরজা তার জন্য বন্ধ হয়ে যায়, নাজাতের রাস্তা তার জন্য বন্ধ হয়ে যায়। আর যে সিদ্ধান্ত নেয় আমি আমার মনের ধারধারি না, আমার খেয়াল এবং কামনা বাসনার ধারধারি না, আল্লাহর যা মর্জি আমারও তাই মর্জি, যা কত আমার ইমান মারজিয়া বিল্লাহ রব্বা অবিল ইসলাম দীনা অবিল মুহাম্মাদুর রাসূলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর উপর সন্তুষ্ট এবং আল্লাহর জন্যই জীবন উৎসর্গ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সন্তুষ্ট, আল্লাহর রাসূলের আদর্শের মোতাবেকই জীবন বানাবে, যে ইসলাম নিয়ে সন্তুষ্ট, ইসলাম দ্বারাই পুরো জীবনটাকে সাজাবে, এই রকম যে মানুষ জাগাত আমল ঈমান, সে পুরো জিন্দগিতে ঈমানের প্রতিটি আমলের স্বাদ মজা হাজারো লাখো কোটি মধুর চেয়েও বেশি পাইতে থাকবে। জাগাত আমল ঈমানের স্বাদ, ঈমানের স্বাদ সবকিছুর চেয়ে বেশি। ঈমান হলো আল্লাহর সঙ্গে মহব্বত এবং ভালোবাসা। আমার ভাইরা আমার কথা বুঝেন আপনারা না বুঝেন না, ঈমানটা কি জিনিস? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাই, যিনি অনেক বড় মাপের আলেমে দিন ছিলেন, হাজার হাজার লাখ লাখ আলেম ওলামা আউলিয়া বুজুর্গান যার হাতে তৈরি হয়েছেন, হাফিজ জিহুজুর পীর জিহুজুরের মতো বহু আল্লাহর উলি যার হাতে তৈরি হয়েছেন, চাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাই বলেন ইমান মানে আল্লাহর সঙ্গে নিবিড় মহব্বত ভালোবাসা। তার দলিল বল্লা দিন আমানু ওয়াসাদ্দু হুব্বাল্লিল্লাহ, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন ইমান ওয়ালারা তো আল্লাহর জন্য ভীষণ তাকে ভালোবাসে, তার হাতটা টাচ করলো, তাকে একটা চুমু খাইলো তো তার ভালো লাগে, গোলাপ ফুল স্পর্শ করলে ভালো লাগে, শাপলা ফুল দেখলে ভালো লাগে, পূর্ণিমার চাঁদ দেখলে ভালো লাগে, পদ্মার ইলিশ খেলে ভালো লাগে, তাহলে সারা দুনিয়ার সবকিছুর চেয়ে বেশি সুন্দর, সমস্ত সুন্দর চেয়ে বেশি সুন্দর মহান রব্বুল আলামিন। সেই রব্বুল আলামিনকে যে ভালোবাসে, শাপলা দেখলে শাপলার মহব্বতের কারণে মনে এত আনন্দ, ইলিশ দেখলে মনে এত আনন্দ, পূর্ণিমা দেখলে মনে এত আনন্দ, পূর্ণিমা রাতে কক্সবাজারের সমুদ্রের ঢেউ দেখলে মনে এত আনন্দ, ঈমানের কারণে আল্লাহর ভালোবাসার নূর ও তাজাল্লির ঢেউ যখন অন্তরে পয়দা হয় তখন কতটা আনন্দ লাগে, সেটা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা কাতো আমার ঈমান। ঈমানের স্বাদ বোঝা সে পাওয়া যায় যে আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি সন্তুষ্টি যার খুব পয়দা হয়, আল্লাহকে ভালোবাসার বরকতে আমার তো এমন এক জিন্দগি যে নামে উঁচু বর্জবান মিরাবাদ হার বুনে মো আজ আসার জো এসাবাদ, আমি আমার আল্লাহর নাম যখন নেই তো আমার কাছে সারা দুনিয়ার মধুর চেয়ে বেশি মিঠা লাগে, এবং আমার জিহ্বা মিঠা, আমার সকল অঙ্গ প্রত্যঙ্গ মিঠা, আমার প্রতিটি পশমের মূলে মনে হয় যে আল্লাহ নাম নেওয়ার সাথে সাথে মধুর দরিয়া প্রবাহিত হইতে থাকে, এতটা মধুময় লাগে আল্লাহ পাকের নাম। শুনতেছেন ভাইরা? আমার মুর্শিদ আরে বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ আল্লাহ কেসা প্যারা নাম হ্যায়, আশিকু কা মিনা আওর জাম হ্যায়। ওরে ভাই আল্লাহর নাম কি যে মধুর নাম, যে দুনিয়ার লোকেরা মদের বোতলের নেশায় বিভোর আর আল্লাহর প্রেমিকরা আল্লাহর নামের নেশায় বিভোর, ওরা বোতলে মজা পায় আর আল্লাহর প্রেমিকরা মুমেনরা আল্লাহর নামে মজা পায়, এত লজ্জত, এত স্বাদ, এত মজা আল্লাহ পাকের নামে যে কি বলা। ভারতে এক বুজুর্গ ছিলেন তাওয়াক্কুল শাহ রহমতুল্লাহ আলাই, তিনি হাকিমুল মত মাওলানা আসহরি থানভীকে একবার বলছিলেন যে হযরতজি আপনাকে আমি বলি একটা কথা, সেটা হচ্ছে যে আমি যখন আল্লাহ বলি আমার মুখটা মিঠা লাগে, আল্লাহর কসম হযরতজি একদম মিঠা লাগে, মধুর চেয়ে বেশি মিঠা লাগে। আল্লাহ পাকের নাম এত মধুর নাম, আল্লাহ বিজিকরিল্লাহ তাতমাইনুল কুলুব, হে মানুষ আল্লাহর নাম নাও, আল্লাহ পাকের জিকির করো, তো তোমার দিল ঠান্ডা হয়ে যাবে, কলিজা জুড়ে যাবে এবং চক্ষু জুড়ে যাবে, আরাম লাগবে, শান্তি লাগবে, শান্তি আর শান্তি নসিব হবে আল্লাহ পাকের নামের মধ্যে। তেরি ইয়াদ হ্যায় মেরি জিন্দগি আর তেরা ভুল না মেরি মৌত হ্যায়। প্রিয় মাওলা, আপনাকে ডাকলে আমি জিন্দগি পাই, আমি শক্তি পাই, আমার মনে হয় যে আমার প্রাণের ভিতরে নতুন প্রাণ সঞ্চার হয়েছে। আর আপনাকে যখন আল্লাহকে যে স্মরণ করে না, মরা মরা লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঘুম থেকে জাগলো ফজরের নামাজের সময়, উঠলো চোখটা একটু ডললো ডললো, হ্যাঁ না, এক সাহাবি বলেন আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে যখন জাগছেন তো ফামাসাহা নাওমান আইনেই মিন আইনেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু থেকে ঘুম মুছতেছেন, নিদ্রা মুছতেছেন। ঘুম থেকে জাগলে পরে তো ঘুম ঘুম ভাব থাকে না, সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের তালু দিয়ে না, হাতের পিঠ দিয়ে এরকম আস্তে আস্তে ডলতেন এরকম ঘুম থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতেন, পরে উঠলেন, উঠে গিয়ে এখন উযু করলেন, উযু করে নামাজটা পড়লেন, কি আরাম, কি মজা, কি মজা, একদম তাইয়েবার নফস, মনে শান্তি আরাম, এক আনন্দ বইতে থাকে। আর যখন সে ঘুম থেকে জাগলো, বস কোনো পরোয়া নাই, মুখ ধুল না, উজু করল না, নামাজ পড়ল না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওর অবস্থা হলো খাবিসা নফস এবং কাসলান, অলস অলস ভাব, মরা মরা ভাব, মনে নাই শান্তি, খারাপ লাগে, এরকম অবসাদ লাগে, অস্থির লাগে। কেন? যে আল্লাহকে সে রাজি করে নেই, খুশি করে নেই, বরং নারাজ করছে। যে আল্লাহকে যে রাজি করে আল্লাহ তাকে খুশি করে দেন, আল্লাহ তাকে সন্তুষ্ট করে দেন, আল্লাহ পাক তার অন্তরে রহমত নাজিল করেন, নূর নাজিল করেন, সেই কারণে অন্তরে শান্তি লাগে, আরাম লাগে। আল্লাহ বিজিকরিল্লাহ তাতমাইনুল কুলুব। এজন্য হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমুল্লাহর এক খলিফা, যিনি এই ইংরেজ আমলেই ডেপুটি কালেক্টর ছিলেন, লখনৌর বড় সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তিত্ব, খাজা আজিজুল হাসান মুরজুক রহমতুল্লাহ, তিনি বলেন যে মিয়া তোমরা মনে করো দুনিয়াতেই মজা, আরে শোনো আমার কাছে, খুদা কি আদমে বৈঠে জো সবসে বেগরজ হোকর তো আপনা বোরিয়া ভি ফির হামে তখত সুলাইমা থা। আল্লাহর স্মরণে যখন মশগুল হই, আল্লাহকে ভালোবাসি, সেজদা করি, তেলাওয়াত করি, জিকির করি, যেখানে আল্লাহর নাম নেই, তো আমার এই নিচের যে চাটাইটা থাকে না, সেই চাটাইটা হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন থেকেও দামি হয়ে যায়। কেন এটা যে হযরত সুলাইমান ইসলামের সিংহাসন থেকে দামি হবে কি জন্য? এটা এই কারণে যে হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুমু সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ, হ্যাঁ, লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুল আহাদ আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই জমিনে আল্লাহর কোন বান্দা আল্লাহ আল্লাহ নামের জিকির করবে ততক্ষণ পর্যন্ত সাত আসমান জমিন ধ্বংস হবে না, কেয়ামত আসতে পারবে না। আমার মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলেন এই হাদিস থেকে প্রমাণ হয় আল্লাহ নামের জিকির এত বড় সাত আসমান জমিনের ধ্বংসকে ঠেকিয়ে দেয়, এত বড়। তো সাত আসমান জমিনের ভিতরে একটা ছোট্ট অংশ সুলাইমান ইসলামের রাজত্ব, বোঝা গেল আল্লাহ নামের জিকির সুলাইমান ইসলামের রাজত্ব আর সিংহাসন থেকে অনেক পাওয়ারফুল, অনেক দামি, অনেক পাওয়ারফুল, অনেক বড়, অনেক মহিমান্বিত। শুনতেছেন ভাইরা? এজন্য মাওলানা রুবি রহমতুল্লাহ আলাইহি বলছেন আল্লাহ আল্লাহ গো বেরো তাসাফে আস বেশ মেহরাজে তু গর্দা চরকে ফরশ, তুমি আল্লাহর নামের জিকিরওয়ালা জিন্দগি বানাও, আল্লাহর নামের জিকির, আল্লাহ পাকের জিকির তোমাকে এই সাত আসমানের ঊর্ধ্বে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, আল্লাহ পাকের রহমতের কোলে তোমাকে পৌঁছে দিবে। আল্লাহ পাকের নাম এত দামি নাম, এত এত আজমতওয়ালা নাম, এত মহিমান্বিত নাম এবং এত পাওয়ারফুল নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাথে সাথে তার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পর্যন্ত আরশে আজম পর্যন্ত পৌঁছে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ ক্ষতি করতে পারে। সাহাবি সফিনা রাজিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই নিজের কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছিলেন না, ওই পাহাড়ি পথের মধ্যে তিনিও কোন ভয় পান নাই, আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ হেফাজত করবেন। এক সফরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু ক্লান্তি বোধ করলেন, তো একটা গাছতলাতে একটু গাছের ছায়াতে আরাম করতেছিলেন। কি আপনারা শুনতেছেন ভাইরা? তো তলোয়ারটা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই তলোয়ারটারে তিনি ওই ওখানে গাছের সঙ্গে ঝুলে রাখছেন, তলোয়ারের খাপের মধ্যে ভরে ওই গাছের সঙ্গে ঝুলে রেখে পর ওখানে ঘুমিয়ে গেছেন। দিন রাত শত্রুরা খালি পিছনে ঘুরতে থাকতো, ওত পাইতে থাকতো কোথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা যায়। কোন শত্রু এই সুযোগটা দেখতে পায় গোপনে, এই সুযোগটা গ্রহণের চেষ্টা করছে এবং ছুটে আসছে, আইসেই ওই তলোয়ারটা ওখান থেকে নামায় হাতে নিছে, আর এক আওয়াজ দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম ভাঙছে। পরে সেই লোক হুঙ্কার দিয়া বলে, কে এখন আমার হাত থেকে আপনাকে রক্ষা করবে? কি কথা বুঝেন নাই? ওই দুশ্মন তলোয়ার হাতে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি একদম একলা, একদম হুঙ্কার দিয়া বলে, কে এখন আমার হাত থেকে আপনাকে রক্ষা করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, আল্লাহ রক্ষা করবে। ওই আওয়াজ শুনে হাত থেকে তলোয়ার পড়ে গেছে কাঁপতে কাঁপতে। এই সুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তলোয়ারটা টান দিয়ে হাতে নিছেন, নিয়ে বললেন যে, হে তোরে কে এখন আমার হাত থেকে রক্ষা করবে? বলে যে, আপনি রক্ষা করুন, আমার কোনো উপায় নেই। এই কাফের অবস্থা দেখেন, হ্যাঁ না? আর মুমিন এক যার বুকে ইমান থাকে, আল্লাহ যার সঙ্গে থাকে, তার অবস্থা দেখেন। তো ইমান ওয়ালাদের সঙ্গে রব্বুল আলামিনের শক্তি থাকে, আল্লাহ পাকের সাহায্য থাকে। এজন্য আসল তো এই যে আমরা ইমানের জিন্দেগি বানাই। আমরা মুসলমান কিন্তু চলবো যদি ইহুদির মতো, খ্রিস্টানের মতো, বিধর্মীদের মতো, আল্লাহর যাদের পছন্দ করে না তাদের মতো, ফের আল্লাহর মদদ, আল্লাহর সাহায্য, আল্লাহর খাস রহমত আমাদের দিকে আসবে কিভাবে? আমরা সেটা পাওয়ার আশা করতে থাকি কিভাবে? আমরা সেরকম আমল তো বানাই, সেরকম জিন্দগি তো বানাই। ডক্টর ইকবাল মরহুম বলছিলেন, কি হলো আল্লাহ পাক কি মুসলমানদের প্রতি সাহায্য করতে ভুলে গেলেন নাকি? যে আল্লাহ কোরআন ওয়ালাদের প্রতি, ইসলাম ওয়ালাদের প্রতি, জিহাদ ওয়ালাদের প্রতি, তাহাজ্জুদ ওয়ালাদের প্রতি, চোখের পানি ওয়ালাদের প্রতি আল্লাহ তাআলা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা এই আল্লাহর ইমানদার বান্দাগুলোর অসহায়ত্বের মধ্যেও, নিরস্ত্র অবস্থার মধ্যেও, নির্ধন অবস্থার মধ্যেও, হ্যাঁ না, এইভাবে সাহায্য করতেন, সে আল্লাহ আজকে মুসলমানদের কেন সাহায্য করেন না? কি হলো আল্লাহ কি এখন সিদ্ধান্ত পাল্টে দিলেন? আল্লাহর আল্লাহ পাকের ইচ্ছা মর্জি মুসলমানদের ব্যাপারে সবকিছু উল্টে যেতে শুরু করলো? নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। কবি তার ভাষা এমন ভাবে যখন বলছিলেন, তো অনেকে তাকে বললেন যে, আপনি এমন সব কথা বললেন, এগুলো তো কুফরি কথা, এগুলো তো বলা ঠিক না। তো ডক্টর ইকবাল মরহুম তাড়াতাড়ি আবার এটাকে চেঞ্জ করলেন, বললেন যে, আমার কথাটা এটা ভিন্ন অর্থে ছিল, আপনাদেরকে বুঝাই বলি। ফের তিনি বললেন যে, মঞ্জিলে দার সে উটু কে হুদি খান গায়ে আপনি বগলু মে দবায়ে হুয়ে কুরআন গায়ে। হ্যাঁ, সে এক জমানা ছিল, একদিকে তারা উট উটের রাখাল, উট চড়াইতে যাইতেছেন সাহাবা একরাম, কিন্তু কোরআনের জিন্দগি, কোরআনের তেলাওয়াত, হ্যাঁ, আল্লাহ পাকের জিকির তাদের মুখে, তো এক ইমানের জিন্দগি ছিল, জিন্দগি ছিল তাদের। তো এই রকম মুসলমানের জীবন যখন ছিল, উট চড়াইতে গিয়া পর্যন্ত আল্লাহর বন্দেগী, আল্লাহর জিকির ভুলে নাই, তো ওই মুসলমানদের জন্য আল্লাহ পাকের সাহায্য ছিল। তোমরা তো সেই মুসলমান যে মুসলমানরা একদিকে ইমানওয়ালা, আরেকদিকে জুলুমওয়ালা, সুদওয়ালা, ঘুষওয়ালা, মিথ্যাওয়ালা, ধোকাওয়ালা, গীবতওয়ালা, হিংসাওয়ালা, অহংকারওয়ালা। তো সেই যে কাফেলা ছিল ইমানদার, আল্লাহ যাদের সঙ্গে সাহায্যের ওয়াদা করছিলেন, তারার তো এরকম পবিত্র জামাত, এত সুন্দর জামাত, আল্লাহর এমন প্রেমওয়ালা জামাত, আল্লাহ পাকের এরকম আনুগত্যশীল জামাত ছিল, সেই জামাত আজকে কোথায়? সেই মানুষগুলো কোথায়? সেরকম হও, নিঃসন্দেহে আল্লাহর মতো তোমাদের প্রতি আজকেও আসবে। ওয়াদায়ে গালবা হে মুমিন কে লিয়ে কোরআন মে, ফির জো তু গালিব নিহি কুছ কসর হে ঈমান মে। হে মুমিন, নিঃসন্দেহে কোরআনে তোমাদের জন্য বিজয়ের অঙ্গীকার করছেন রব্বুল আলামিন, তোমরা সেই ঈমানওয়ালা হয়ে দেখাও, নিঃসন্দেহে আল্লাহ পাক এখনো তোমাদেরকে সাহায্য করে দেখাবে। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এরকম একলা ঘুরতেছিলেন, হঠাৎ একটা সিংহ আগে আসছে হামলা করার জন্য। সিংহ যখন ওনার দিকে উদ্যত হইতেছিল, সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি সিংহকে এক ধমক দিয়া বললেন, এই আনা সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ তুমি চিনো আমাকে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবী। সিংহকে তিনি এই কথা বলছেন, ওইখানে সিংহ থেমে গেছে আর একটু আগে বাড়েনি, আমার শোনার পরে থেমে গেছে। হ্যাঁ আজিম মুআমালা হারকে তারসাদ আজহাক তাকুয়া গুসিদ তারসাদ আজওয়ায় জিন্ন ইনস হারকে দিন, যে সত্যি আল্লাহকে ভয় করে তাম কায়নাত তাকে ইজ্জত করতে সম্মান করতে মানতে ভক্তি করতে বাধ্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তাকওয়ার জিন্দেগি নসিব করেন, আমাদের ভুল ত্রুটি আল্লাহ তাআলা একদম মাফ করে দিয়ে আমাদেরকে পাক সাফ জিন্দেগি দান করেন। শুনতেছেন ভাইরা, সিংহ ওখানে থামে গেছে আর কোন আওয়াজ নাই, কোন অন্য রকমের নড়চড় নাই, একদম স্থির জিম দিয়ে গেছে, নিস্তেজ হয়ে গেছে, মানে একদম বশ্যতা শিকার এটা তার ভিতরে ফুটে উঠছে। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছেন, ও এক বুঝছে ব্যাপারটা, এখন আর কোন ঝামেলা করবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম জামাত আফ্রিকার এক জঙ্গলের পাশে গিয়া সন্ধ্যা হয়ে গেলে মুসলিম সেনাবাহিনী সাহাবিদের জামাত যে এই দলের যিনি প্রধান, এই সৈন্যদের যিনি প্রধান, তিনি আওয়াজ দিয়া বললেন এই সন্ধ্যাবেলা জঙ্গলের সম্মুখে, এই এখানে রসুল্লাহ সাল্লামের সাহাবিরা, আমরা মুসলিম সৈন্যরা রাত্রি যাপন করব, তোমরা যারা বাঘ ভাল্লুক হিংস্র জন্তু এখানে থাকলে আমাদের এই মানুষ তো আমরা ভয় পাবো, এজন্য দ্রুততর জঙ্গল খালি করো। সন্ধ্যার একটু আগে আগে দেখা গেল জঙ্গলের বাঘ ভাল্লুক সব দৌড়ে পালাই দিতেছে, সব একদম কিছুক্ষণের ভিতরে জঙ্গল খালি করে দিছে। শুনতেছেন ভাইরা আপনারা, হ্যাঁ ইব্রাহিম আদম রহমতুল্লাহ নাম শুনেন নাই, যিনি বলকের রাজত্ব ত্যাগ করছিলেন আল্লাহর ভালোবাসার প্রেরণায়, আল্লাহর ভালোবাসার নেশায়। সেই ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি যে এত বড় ঈমানওয়ালা, এত জিকিরওয়ালা, এত বড় সুন্নতের আমলওয়ালা, শরীয়তের আমলওয়ালা, আল্লাহর সঙ্গে এত বড় নিবিড় শক্তিশালী ভালোবাসাওয়ালা ছিলেন, হ্যাঁ এত বড় কারামত আল্লাহ পাক তাকে দান করছেন যে মক্কা শরীফে জাবালে আবি কুবাইস বাইতুল্লাহ শরীফ কাবা শরীফের পাশেই এখানে আবু কুবাইস পাহাড় ছিল, তো জাবালে আবি কুবাইস এই পাহাড়ের পাশে দাঁড়ানো ছিলেন। একজনে জিজ্ঞাসা করলো, হুজুর মুস্তাকিমুল কলব, যাদের দিল একদমই আল্লাহ ওয়ালা সবসময় আল্লাহমুখী থাকে, সেই মানুষদের পরিচয়টা কি, মানে কেমন মানুষ হন তারা, একটু তাদের গুণাবলী বৈশিষ্ট্যাবলী একটু শুনি। তো ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বললেন যে ভাই তাদের বৈশিষ্ট্য হলো, ধরো এই যে পাহাড়টা তোমার সামনে আছে না, যদি সেই আল্লাহ ওয়ালা এই এই পাহাড়কে বলেন হট তোর জায়গা থেকে, পাহাড় নিজের জায়গা থেকে সরতে বাধ্য। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আবু জাবালে আবি কুবাইস পাহাড়টা থরথর কাঁপতেছিল নিজের জায়গা থেকে সরবার জন্য। হযরত ইব্রাহিম ইবনে আদম আর একটা ধমক দিয়ে বললেন, এই তোমার আমি সরতে বলছিলাম, উস্কুনিয়া জাবাল, এই পাহাড় তুই থাম স্থির হয়ে যা, পাহাড় একদম স্থির হয়ে গেছে। ওই লোক দেখে হতবাক যে করে, কেসা মানুষ এরা, হ্যাঁ আল্লাহ পাকের বিশিষ্ট বান্দা যারা, আল্লাহ পাক আল্লাহর মদত তাদের সঙ্গে থাকে। অনেক মানুষ মনে করে ওলিয়া উলিয়াদের ঘটনা শুনলে, কারামত শুনলে, হুজুররা মানুষদেরকে সেরেক শিক্ষা দেয়, আরে তুমি কেসা বেওকুফ মানুষ, নবীদেরকে আল্লাহ পাক মুজিজা দান করেন আর আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক কারামত দান করেন, অলৌকিক ঘটনা বলি আল্লাহ পাকের বিশিষ্ট বান্দাদের হাতে ঘটান আর ইসলামের সৌন্দর্য এবং শক্তি প্রমাণ করার জন্য, শক্তি দেখানোর জন্য, যে আমি আল্লাহকে যারা ভালোবাসে সেই ঈমান ওয়ালাদেরকে আমি কত বড় সম্মান আর মর্যাদার সন্ধান করি, দেখো তোমরা এই দুনিয়া ওয়ালারা, এটা শিরকের শিক্ষা না, এটা তাওহীদের শিক্ষা। তুমি অন্ধ মানুষ, তোমার এলেম নাই সহিভাবে, সেজন্য তুমি বুঝতে পারো না প্রিয় বন্ধু। হ্যাঁ যদি সত্যিকার এলেম থাকতো তুমি বুঝতে পারতা, বুখারী শরীফে হাদিস আছে। শুনতেছেন ভাইরা, এক লোক এক ধনী লোকের কাছে গেছে, মুসলমান, ধনী লোকের কাছে গিয়ে বলছে যে ভাই, উনিও মুসলমান, বলছে যে ভাই আমি একটু বিপদে আছি, তা আমার একটু ধার দেন কয়েকটা টাকা, এতগুলি টাকা আমাকে ধার দেন, মুদ্রা, তখন তো স্বর্ণ মুদ্রা ছিল, তা আমাকে কিছু স্বর্ণ মুদ্রা ধার দেন। বলে আপনি দিবেন কবে? আমি একটা তারিখ ঠিক করছি, অমুক তারিখে আমি দিব। পরে বললেন যে তো আপনার, আপনি যে নিবেন টাকাটা, তো একটা সাক্ষীটা কি হলে ভালো হইতো না? কাফা বিল্লাহ শাহিদা, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী। মানে আপনি হাজার সাক্ষী বানান, যদি আমি না দিই আপনি কি করবেন? আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহ সাক্ষী আছেন, আপনি দেন। বলে আচ্ছা ঠিক আছে, ভালো কথা বুঝছেন। ঠিক আছে, মানুষের বিপদ আপদ আছে, সুবিধা অসুবিধা থাকে, পরে সময় মতো টাকাটা আপনি আমি যাতে পাই সেজন্য একজন জামিন বানান, জিম্মাদার বানান। একটা লোক দায়িত্ব নিল যে ভাই আমি এটার জিম্মাদার। কি কথা বুঝেন নাই? ওই লোক বলে যে কাফা বিল্লাহ ওয়া কাফিলা, কাফা বিল্লাহ ওয়াকিলা, কাফা বিল্লাহ কাফিলা, আল্লাহ যথেষ্ট ভাই জিম্মাদার হিসাবে, বস আর লাগবে না। আচ্ছা ভাই এমন কথা বললেন, আর কথা বাড়ানো তো ঠিক হবে না। ঠিক আছে নেন। কি কথা বুঝেন নাই? ওই লোক টাকা নিয়ে গেছে, এই দরিয়া নদীর ওই পারে হলো ওর বাড়ি, নৌকা নিয়ে পার হয়ে চলে গেছে। আর ওই লোক দিন রাত ফিকিরে, আল্লাহ ওই লোকের টাকাটা যাতে ঠিক মতো দিতে পারি, মুসলমান ওয়াদা রক্ষা করতে হবে। নির্ধারিত দিন যখন আসছে, এখন ওই টাকাটা নিয়ে আসে রওনা হয়েছে, নদীর পারে গিয়া সারাদিন অপেক্ষা করছে, কোন নৌকা নাই সেদিন নদীতে, একটা নৌকা পাওয়া গেল না, নদী পারও হওয়া গেল না, ওই লোকের পাওনা ঠিক তারিখ মতো পৌঁছানো যাচ্ছে না, ওয়াদা খেলাফি হবে, হ্যাঁ ওয়াদা নষ্ট হবে। এক মুসলমান ভাই, তিনি কি বলবেন যে হায় যে আমার মুসলমান ভাই ওয়াদা নষ্ট করলো, কিরকম কথা? পরে তিনি, তুমি আরো সরমিয়া, এই লোকেরা দেখতে পায় না। পরে ওই বেচারা চিন্তা করলো যে আল্লাহ তা আমি এখন কি করি? ঠিক আছে এক কাজ করি, একটা চিঠি লিখছেন, ভাই আমি তো আসতে চাইলেছিলাম, আমি তো আসতে পারলাম না, আমি নৌকা পাইনি, সারাদিনে কোন নৌকা পাইনি ভাই, বিসমিল্লাহির রহমান রহিম। পরে এই কথাগুলি লিখছে চিঠি শুরুতে বিসমিল্লা, পরে নৌকা নৌকা পাই নাই, এই সমস্যার কারণে আসতে পারলাম না, তো সেজন্য আমি টাকা পাঠানোর একটা বিকল্প ব্যবস্থা করলাম। সেটা কি? একটা গাছের টুকরা, কি কথা বুঝেন না, একটা গাছ ওইটারে কোথার থেকে কাইটে নিয়ে এসে ওর বুকের ভিতরে গর্ত বানাইছে, কোন যন্ত্র দিয়ে গর্ত তৈরি করছে, করে ওর ভিতরে ওই স্বর্ণ মুদ্রা গুলো রাখছে, রাইখে ওর ভিতরে ওই চিঠিটা রাখছে, তারপরে গাছের উপরে বুকটা কিছু দিয়ে তক্তার কোন অংশ দিয়ে বন্ধ করে দিছে, দিয়ে পরে এটাকে পাঠিয়ে দিছে। কি কথা বুঝেন নাই? দেখলে মনে হয় ভালো গাছ, কিন্তু ভিতরে সব ব্যাপার স্যাপার। পরে ওইটাকে নদীতে ভাসায় দিছে, গাছ তো নদীতে ভাসে না, এখন গাছ বিসমিল্লাহ করে ছেড়ে দিছে নদীর মধ্যে, এবং আল্লাহর কাছে দোয়া যায় আল্লাহ আমার ভাই টাকা পাবেন, আজকে দেওয়ার তারিখ, আমি তো নৌকাও পাইলাম না, আর আমি নিজে এই নদী পার হওয়া সম্ভব না, এই গাছের মধ্যে দিলাম, আর আল্লাহর সব ক্ষমতা আপনার হাতে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি এই গাছটাকে পৌঁছে দেন আমার ভাইয়ের কাছে। এইভাবে যে টাকাগুলো তার হাতে পৌঁছে যায়, বান্দার যা ক্ষমতার মধ্যে আছে ওইটুকু বান্দা করলো, এর বাকিটা আল্লাহর জন্য, আল্লাহ আল্লাহ পাক যেন করায় দেন, এটাকে বলে তাওয়াক্কুল। আমার যতটুকু করার দায়িত্ব বান্দা হিসাবে, আসবাব উসিলা উপাদান যেগুলো আছে সেগুলো ব্যবহার করার পর, এরপরে বলা আল্লাহ আপনি তো ফল দেন ফসল দেন, শরীয়তে একে তাওয়াক্কুল বলে। ক্ষেতের মধ্যে আপনি বীজ লাগান নাই, আর আপনি খালি তাহাজ্জুদের সময় কান্দেন আর দোয়া করেন যে আল্লাহ আমি তো নামাজ রোজায় থাকি, আমার ক্ষেতে বীজও লাগাই নাই, মরিচও লাগাই নাই, গমও লাগাই নাই, ধানও লাগাই নাই, আপনি তো সবই পারেন দিয়ে দিয়েন, আমি এখানে তেলাওয়াতে মশগুল থাকি, এরপরে কয়েকদিন পরে আমি হজে যাব। এরকম সিস্টেম রব্বুল আলামিনের নাই। কি কথা বুঝেন নাই ভাইরা? এরকম তাওয়াক্কুল যারা শিক্ষা দেয়, এটা ইসলামিক তাওয়াক্কুল না, এটা নিজের আবেগী তাওয়াক্কুল। ইসলাম যে তাওয়াক্কুল শিক্ষা দেয় সেটা হচ্ছে যে তুমি আগে গরু বাঁধো খুঁটা শক্ত করে, তারপরে বলো যে আল্লাহ আমি তো শক্ত করে খুঁটা দিয়ে বাঁধছি, রশিও মজবুত, এখন আপনি হেফাজত করুন, এর নাম তাওয়াক্কুল। কি কথা বুঝেন নাই? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন মেরাজে গেলেন, তো বাইতুল মুকদ্দাসে গেলেন না, ওইখানে রসুল সাল্লাহ আলাইসলাম যে বোরাকে চড়ে গেছিলেন, সে জিবরিল আমিন ওইখানে ওটাকে বাঁধবেন কিসের সঙ্গে? হ্যাঁ, যখন রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম মসজিদে গিয়া নামাজ পড়বেন, আর সব নবীরা সেখানে, নবীদের রূহ উপস্থিত হয়েছে, তো তারা সকলে পিছনে কাতার বাঁধছেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম হয়ে নামাজ পড়াবেন। তো এই যে বোরাকে এটা বাইন্দা রেখে গেছেন জিবরীল আমিন, কিভাবে যে মাটির তলে কি জানি এরকম হাত দিয়ে টাইনে বাইর করলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন এটা কি, বললেন যে যত নবী রসুল এখানে আসছেন প্রত্যেকে নিজ সওয়ারি এটা বানতেন এই রিংটার সঙ্গে, এই রিংটা মাটির তলে ডুবে গেছে, এটা আমি টাইনে বাইর করে নিলাম, আপনার বোরাকেও এটার সঙ্গে বানবো, ওই বোরাকেও এটার সঙ্গে বাইন্ধা রাখছেন। কেন রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঊর্ধ্ব জগতে নিয়ে যাচ্ছেন এই কল্পনাতীত ভাবে, অলৌকিক ভাবে, কি এটা কি সম্ভব কোন মানুষের জন্য ঊর্ধ্ব জগতে যাওয়া? এই এক রাত্রের ভিতরে সে মক্কা থেকে সুদূর বাইতুল মুকাদ্দাসে পৌঁছা এইভাবে সম্ভব ছিল? সবই করলেন রব্বুল আলামিন কুদরতে, আল্লাহ পাক নিজের কুদরতে বোরাকেরও এখানে হেফাজত করতেন, এটা পারতেন না আল্লাহ তাআলা? তো আবার ওখানে বান্দা লাগলো কি জন্য? এই ঘটনা পরে প্রকাশ পাবে এবং দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত এই মেরাজের ঘটনা প্রসঙ্গে এই সকল বিস্তারিত জানবে। আর ইসলামের প্রতিটি অধ্যায় হেদায়ত, মানব জাতির জন্য শিক্ষা, যাতে তারা শিখতে পারে এই বোরাককে এইভাবে রিংয়ের সঙ্গে বান্দা, এটার দ্বারা শিক্ষা দিলেন যে তোমরা যে তাওয়াক্কুল করবা আল্লাহ হেফাজত করেন, তোমার হাতে যে ক্ষমতাটুকু সেটা প্রয়োগ করে আল্লাহকে দেখা বলবা যায় আল্লাহ আমি যেটুকু পারতাম সেটুকু করছি, এখন এটাকে সফল করে দেন আপনি নিজের কুদরত দ্বারা, এর নাম তাওয়াক্কুল। কথা বুঝেন নাই ভাইয়েরা? ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন এই জিনিস। কি বলতেছিলাম এর আগে? হ্যাঁ সাবাস মাশা, ওই বেচারা তো ওই যে গাছটারে ভাসায় দিছে না দরিয়ার মধ্যে, হ্যাঁ যে লাকড়ি একটারে গাছের দরিয়ার মধ্যে ভাসায় দিল, এখন ওই যে পাওনাদার উনি জানেন যে এই লোক দিনদার মানুষ, আল্লাহ বলা কথা তো এদিক সেদিক করার লোক না, তো উনি তো আজকে টাকা নিয়ে আসার কথা আসলো না, তো এখন ব্যাপারটা কি দরিয়ার দিকে নদীর দিকে আগে দেখি কি নৌকা টুকা দেখা যায় কিনা, নদীর পারে গিয়ে তাকায় দেখে কোন নৌকা টুকা কিছু নাই, আহা কিরে এইরকম লোক, এ তো কথা খেলা করা এদিক সেদিক করার কথা না, আমার ভাই কথা কি রাখলেন না নাকি? এই ওইদিকে দেখলেন যে একটা গাছ ভাইসে ভাইসে আসতেছে, গাছটা বাঁচতে বাঁচতে ঢেউয়ের তালে তালে নদীর কিনারে পৌঁছে গেছে, ভাবলেন যে যাক একটা ভালো কাজই হলো, এটা তো আমাদের ঘরের লাকড়ির কাজ হবে, উঠে নিয়ে কাইটা এটা দিয়া এ চুলার জ্বালানি হবে, হ্যাঁ রান্নাবান্না করা যাবে। তো পরে নদীর কাছে গিয়া ওই ওইটাকে তুলে নিয়ে আসছেন, আইনে পরে বাড়িতে নিয়ে কুড়াল টুড়াল কোনো একটা দিয়া এইটাকে কাটতে শুরু করছেন যাতে এই লাকড়ি বানাবেন, লাকড়ি বানাতে গিয়ে দেখেন কিরে এটা কি বেরোলো, দেখে যে আরে স্বর্ণ মুদ্রা কত বলি, কি কথা বুঝেন না ব্যাপার কি? তো ওই দেখে যে আবার একটা কাগজ বাইর করে দেখে আরে চিঠি, ওর ভিতরে লেখা যে ভাই এই ব্যাপার আমি তো চাইছিলাম আসতে পারি নাই, শেষে এই ব্যবস্থা করছি, আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দিলাম, আল্লাহ যেন পৌঁছে দেন আমাকে মাফ করে দিয়েন, কি কথা বুঝেন না ভাইয়েরা? এই ঘটনা বুখারী শরীফের মধ্যে আছে, এটা কি আল্লাহর ওলির কারামত না, আল্লাহর এই খাজ বন্ধর কারামত না? ফের বুজুর্গদের কারামত শুনলে কিছু ভাইদের এরকম মাথা গরম হয়ে যায়, কয়ে কি বলে এগুলি, আপনারা কোরআন হাদিস পড়েনি নাই, বাংলা বই টই থেকে ইংরেজি বই টই থেকে যারা এরকম ভাবে ইসলামের কিছু কিছু ধারণা পাইছেন তারা মনে করেন যে আমরা তো অনেক পড়ছি অনেক বুঝছি, অনেক বুঝছেন ঠিকই কিন্তু এখনো অনেক জিনিস জানা নাই, না জানার কারণে মনে করা উচিত যে আমি জানি না এখনো অনেক কিছু, জানছেন যা শুকর আদায় করেন, আর যা জানেন না সেজন্য বাড়াবাড়ি করতে গেলে দুনিয়া আখেরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। হ্যাঁ এজন্য আলেম ওলামা যারা তাদেরকে সবসময় শ্রদ্ধা করা চাই, হ্যাঁ আলেম ওলামাদের নিকট থেকে দিন জানা চাই, দিন শিখবার পদ্ধতি শুধুমাত্র দুইটা, হয় নবীর নিকট আর নতুবা নবীর পর নবীর সাচ্চা নায়ক আলেম ওলামাদের নিকট থেকেই দিন শিখতে হয়, আর বাকি যত মানুষ দিনের কোনো কিছু বলেন আলেমদের থেকে শিখে তারপরে বলেন তখন সেটা গ্রহণযোগ্য হয়, নিজের থেকে যখন বলে মানুষ তখন সেটার গ্রহণযোগ্যতা থাকে না। ডাক্তার যিনি তিনি চিকিৎসা করবেন, যে ডাক্তার না তিনি চিকিৎসা করতে পারেন না, কি কথা বুঝেন নাই ভাইয়েরা? এখন কেউ যদি বলে যে আপনার কি অবস্থা, আপনার চেহারা এরকম শুকিয়ে গেছে, বলে ভাই রে আমার তো মারাত্মক ধরনের ডায়রিয়া, আরে কি ব্যাপার, জলদি করেন আপনি এরকম করেন যে ইমোটিল দুইটা খান, সিপ্রোসিন তাড়াতাড়ি একটা খান। বলে এইটা আপনি কোত্থেকে বলেন, আপনি তো মেট্রিক পাস, আপনি তো এম এ পাস, আপনি তো ডাক্তার না? না আমি পিজি হসপিটালের ডাক্তার এ বি এম আবদুল্লাহ বা এম এ জলিল, অনেক বড় প্রফেসর, উনি আমাকে একবার এই সমস্যায় এই মেডিসিন দিয়েছিলেন। বলো আচ্ছা, আমার প্রেসক্রিপশন লেখা আছে। আচ্ছা তাহলে খাওয়া যায়, কি কথা বুঝেন নাই, হয় ডাইরেক্ট ডাক্তার হওয়া চাই, আর না হলে ডাক্তারেরই যথাযথ গ্রহণযোগ্য নির্ভরযোগ্য রেফারেন্স হওয়া চাই, তাহলে ঠিক আছে, আর না হলে রুগীর মৌত। অনুরূপ ভাবে দিন হয় আলেম নবীর নিকট থেকে নিতে হবে, অথবা নবীর নায়েব আলেমে দিন থেকে নিতে হবে, অথবা নির্ভরযোগ্য আলেমে দিনের রেফারেন্সেই বলতে হবে, দিতে হবে, আর না হলে সেটার কোন গ্রহণযোগ্যতা নাই। আমার কথা আপনারা ক্লিয়ার বুঝতেছেন ভাইরা? এটা আমার কথা নয়, আল্লাহর কসম, এটা কোরআন সুন্নার কথা, এটা আল্লাহর কথা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, তৌফিক দেন, হেদায়েত দেন, কামিয়াব করেন, সব বিভ্রান্তি গুমরাহী অন্ধকার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়া জান্নাতুল ফেরদাউসে চলার আমাদেরকে তৌফিক দান করেন। যাই হোক, পরে কি হয়েছিল সফিনার জনের ঘটনা তো রয়ে গেছে এখনো, না কি হয়েছে, মোবাইলও তো হয়েছে করতেছে, এটা থামাও ভাই। হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি পরে বুঝলেন যে এখন ও খালি সিংহ এটা থামে নাই, ও এখন আল্লাহ পাক ওনার দিলে ঢালছেন যে তুমি রাস্তা হারাইছো, এই সিংহ তোমার রাবর, ওই তোমার এখন পথ বাতলায় নিয়ে যাবে তোমার সাথীদের কাছে। সিংহ আগে আগে হাঁটতেছে, হযরত সফিনা পিছনে পিছনে চলতেছেন, চলতেছেন চলতেছেন চলতেছেন, যাইতেই আছেন যাইতেই আছেন। কি আশ্চর্য ঘটনা, সিংহ নিজেই পথ প্রদর্শক, হ্যাঁ মোর্শেদ হয়েছে রাস্তার মোর্শেদ। পরে অনেক দূর যাওয়ার পরে দেখা গেল যে সাথীদেরকে দেখা যায়, বাস হঠাৎ সিংহ রাস্তার এক পাশে সরে গেছে, লেজ নাড়তেছিল, মানে জানাইতেছিল যে হুজুর আমার দায়িত্ব এখন শেষ, আপনি নিজে একটু আগায় যান। তারপরে ওখান থেকে বিদায় নিয়ে আসে সিংহ চলে গেছে। হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সোজা সাথীদের সঙ্গে গিয়ে পৌঁছে গেছেন, কোনো টেনশন নেই, নো টেনশন, হ্যাঁ না, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মান ইত্তাকাল্লাহ আযজা ওয়াজাল্লা সারা আমিনান ফি বিলাদি, যে আল্লাহকে ভয় করে আল্লাহকে মানে সারা জাহানের সব জায়গায় আল্লাহ পাক তার সাহায্য করেন। ওয়াই ইত্তাকিল্লাহ ইয়াজাল্লাহু মাখরাজা ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে আল্লাহকে ভয় করে জিন্দেগি কাটায় আর পুরো জিন্দেগি সেভাবে চলে, ইয়াজাল্লাহু মাখরাজা, যে কোনো সংকটে পড়লে আল্লাহ পাক নিজের রহমত ও কুদরত দ্বারা তাকে উদ্ধার করবেন, সেখান থেকে তার মুক্তির ব্যবস্থা করবেন। ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ পাক কল্পনার বাইরে থেকে তাকে রিজিক দিতে থাকবেন, কল্পনাও করা যায় না এমন জায়গা থেকে আল্লাহ পাক রিজিক দিবেন। কি কথা বুঝেন না ভাইরা, আজীব আল্লাহ পাকের শান ভাই, সুবহানাল্লাহ তাআলা বিহান। তো আমি যে কোরআন শরীফের আয়াত পড়ছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলু সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, শুনতেছেন ভাইরা, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন আমার যে বান্দারা ঈমান ওয়ালা এবং নেক আমল ওয়ালা, পুরো জিন্দেগি ইসলাম ওয়ালা, নেক আমল মানে সারাটা জীবন জুড়ে আল্লাহর আনুগত্যওয়ালা জিন্দেগি, আল্লাহর হুকুম পালনের জিন্দেগি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক জিন্দেগি, এটাকেই বলে আমলে সলে, এটাই নেক আমল, এবং গুনাহ মুক্ত জিন্দেগি এটাকেই বলে নেক আমল, বেদাত মুক্ত জিন্দেগি এটাকেই বলে নেক আমল। কি কথা বুঝলেন না, আমলে সলে মানে আমানু মানে যার ঈমান বিশুদ্ধ, কোনো ভুল আকীদা নাই, ঈমান তার ঈমানের ভিতর কুফরি বিষয় নাই, শিরকি কোনো বিষয়ের সংমিশ্রণ নাই, ঈমান আছে এবং নেক আমল ওয়ালা জিন্দেগি, উলাইকা হুম খায়রুল বারিয়া, সমস্ত সৃষ্টি জগতের মধ্যে এরাই হলো সর্বশ্রেষ্ঠ, উলাইকা হুম খায়রুল বারিয়া, জাযাহুম ইনদা রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু বলেন তাদের পুরস্কার হলো আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন যে জান্নাতের পাশে এই নহর প্রবাহিত হইতে থাকবে, ঝর্ণা ধারা প্রবাহিত হইতে থাকবে। শুনতেছেন ভাইরা? খালিদিন ফিহা আবাদা, চিরকাল অনন্তকাল তারা সে জান্নাতে বসবাস করবে। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, ঈমানের নেক আমল পেশ করলে আল্লাহ, যারা পেশ করলো আল্লাহ তাদের উপর খুশি, আর যার তারাও আল্লাহ পাকের প্রতি খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, যে আল্লাহকে ভয় করে চলে আল্লাহর সন্তুষ্টি এভাবেই তারা অর্জন করে, জান্নাত তারা এভাবেই অর্জন করে। আল্লাহ পাকের খাশিয়ত, আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের বন্দেগি, আল্লাহ তাআলার আনুগত্যের জিন্দেগি মানুষকে এরকম সম্মানের আসন দান করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন এবং তৌফিক দান করেন। এই দুনিয়ার জিন্দেগি এটা চিরস্থায়ী না, কারুনের মতো এরকম দাপটওয়ালা থাকতে পারেনি, নমরুদের মতো দাপটওয়ালা থাকতে পারেনি, ফিরাউনের মতো রব্বু কুবুল আলা উক্তিকারী সেও থাকতে পারেনি, সাদ্দাদের মতো লোক যে দুনিয়াতেই বেহেস্ত বানায় পড়ছিল সেও থাকতে পারেনি, এরপরে আর কে থাকবে এখানে? কিন্তু মানুষ এমন যে এত সব শিক্ষণীয় ঘটনাবলী অতীতে বর্তমান থাকা সত্ত্বেও, আগে এসব ঘটে যাওয়া সত্ত্বেও তারপরেও মানুষ তার থেকে শিক্ষা গ্রহণের চেষ্টা করে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করেন। তো কেউ যখন থাকতে পারেনি আমরাও থাকতে পারবো না। তো দুনিয়ার থেকে তো যাবো, তো আমাদের সামান কি, আমাদের উপাদান কি, আমাদের সম্বল কি? সে সামান এবং সম্বল হচ্ছে যে নেক আমল, ঈমান এবং নেক আমল। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার বিকুলতা নসিব করেন। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন যে আমি তোমাদেরকে জিন্দেগি দান করলাম, এরপরে তোমাদের মৃত্যু আসবে। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক দেখতে চান যে তোমাদের মধ্যে কে কত বেশি ভালো আমল করে আমাকে দেখাও, কে কত বেশি উত্তম আমল আমাকে করে দেখাও। তো এক জমানা পর্যন্ত মানুষ গাফেল থাকে, ভুলের মধ্যে থাকে, কিন্তু যখন বুঝ হয় যে না আমি অনেক অপরাধ করছি, তো মানুষের কর্তব্য তখন তওবা করা, আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জে হওয়া, অনুতপ্ত হওয়া, ক্ষমা প্রার্থনা করা। আর বান্দা যখন তওবা করে, ক্ষমা প্রার্থনা করে, মহান রব্বুল আলামিনের ওয়াদা আছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিব। আল্লাহ মুস্তাগফিরুন ফাগফিরা ফাগফিরালাহু, ক্ষমা চাও তো আমি ক্ষমা করে দিব। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা মাফ চাও তোমাদের প্রতিপালকের নিকট, মহান আল্লাহ সীমাহীন ক্ষমাওয়ালা, তিনি অবশ্যই তোমাদেরকে ক্ষমা করে দিবেন। তওবাকারীকে তওবা করলে আল্লাহ পাক তওবাকারী তওবা কবুল করেন। তো আমরা বন্দেগি করব, বন্দেগির পথে ভুল ত্রুটি হলে তওবা করব, এভাবে বন্দেগির পথে আল্লাহ পর্যন্ত জান্নাত পর্যন্ত পৌঁছব, অথবা তওবার পথে ভুল ত্রুটি হলে তওবা তিল্লা করে ইস্তেগফার করতে করতে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছব, জান্নাত পর্যন্ত পৌঁছব। হযরত মাওলানা শাহসিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ভারত এক বুজুর্গ ছিলেন, তিনি বলতেন হে মানুষ, দুনিয়ার মানুষ শোনো, যারা দুনিয়াতে আল্লাহর ওলি হয়ে গেছেন তারাও এইভাবে আল্লাহর ওলি হয়েছেন, ইবাদত করছেন, আমল করছেন, ভুল হলে মাফ চাইছেন, আবার আমল করছেন, সঠিক পথে চলছেন, হেদায়তের রাস্তা অনুসরণ করছেন, আবার ভুল হয়ে গেছে, আবার মাফ চাইছেন, একদিন তারা একদম আল্লাহর ওলি হয়ে গেছেন। হামনে তয় কি ইস্তারে সে মঞ্জিলে, গির পরে গির কর উঠে উঠকার চলে। আমরা সকলে হিম্মত করবো ভাই নেক আমলের জিন্দেগি গড়ার জন্য ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন এবং তৌফিক দান করেন। রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের ভিতরে বলছেন যে কেয়ামতের দিন সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন। তার মধ্যে এক শ্রেণী হলো ইমামুন আদল, ওই রাষ্ট্র পরিচালক যে যিনি ন্যায়পরায়ণ, ন্যায়পরায়ণ বাদশাহ, আল্লাহ রসুলকে সন্তুষ্ট করে ইনসাফের সাথে যে রাষ্ট্র পরিচালনা করে, তাকে আল্লাহ পাক কিয়ামতের দিন আরশে ছায়া দান করবেন। ও রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, এবং যে মানুষ মসজিদ থেকে বাইর হয়ে আসার পরেও তার মনটা মসজিদের সঙ্গে লেগে থাকে, আবার কখন আল্লাহর ঘরে নামাজ পড়তে যাব, এইরকম আল্লাহর ঘরের মহব্বত আর নামাজের মহব্বত যার দিলে থাকে, কেয়ামতের দিন আল্লাহ পাক তাকেও আরশে ছায়া দান করবেন। আর ওসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবন কালটা আল্লাহর বন্দেগির ভিতরে ব্যয় করলো, শুনতেছেন ভাইরা? এবং ওই মানুষ যে ওই দুই মানুষ যারা একজন আরেকজনকে ভালোবাসত কেবলই আল্লাহর মহব্বতের খাতিরে, দুনিয়ার কোন স্বার্থ সেখানে ছিল না, ওদের এই মহব্বতের সম্পর্কের আর কোনো কারণ ছিল না, আল্লাহর জন্য খালি মহব্বত। অনেক লোক আছে কোনো আল্লাহওয়ালার কাছে কোনো আলেমের কাছে মাঝে মাঝে যা দেখা করে, সে আলেম মানুষও তাকে মহব্বত করে, পুরো দুনিয়াবী বিষয় নাই, স্বার্থ নাই, কেবল আল্লাহর জন্য দুজনের মহব্বত। ওই হাদি সাহেবের পরে ইন্তেকাল হয়ে গেছে বা ওই এলাকার ওই ভদ্র মানুষটার ইন্তেকাল হয়ে গেছে, দেখা গেল ওই হাফিজ জি হুজুর নিজামুদ্দিন আউলিয়ারা কাঁদতে থাকে, যা আল্লাহ আমাদের বন্ধু মানুষে বড় মহব্বত করতে এলো, আল্লাহ একে মাফ করে দেন, এক আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক ছিল। আচ্ছা আবার ওই হাদি সাহেব জিন্দা আছেন, কিন্তু ওই আল্লাহওয়ালা বা আলেম দিন বা ওই এক লোকটা বা অন্য এক হাদি সাহেব চলে গেছেন, আহা আমরা দুনো ভাই একসঙ্গে নামাজ পড়তাম, আমার ভাই তো চলে গেছেন দুনিয়ার থেকে। দুজনের মহব্বত সিরিফ আল্লাহর জন্য, আল্লাহর জন্য যাদের দুজনের সম্পর্ক মহব্বত, আল্লাহ পাক কিয়ামতের দিনে দুজনকে আরশের ছায়া দান করবেন। এবং যে মানুষ গোপনে নির্জনে একলা একলা কাঁদছিল, সেখানে কেউ ছিল না, আল্লাহকে স্মরণ করে সেখানে একলা কাঁদছিল, চাই আল্লাহর মহব্বতে কান্দুক, আল্লাহর ভয়ে কান্দুক, অথবা গুনাহ থেকে বাঁচার জন্য তওবা করতে করতে কান্দুক, যেকোনো ভাবে আল্লাহকে স্মরণ করে সে কাঁদছিল একলা একলা নির্জনে। এই লোকটাকেও কাল কিয়ামতে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন এবং এদের সকলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। ورجل ذات امراه ذات حسب وجمال فقال اني اخاف الله এবং যেই মানুষটাকে কোন সুন্দরী নারী ভালো বংশের ওসে সে ডাকছিল যে কোন পাপ কাজ করার জন্য, অন্যায় কাজ তার মতলব পুরা করার জন্য, কিন্তু সে আল্লাহর ভয়ে সে অন্যায় কাজে লিপ্ত হয়নি। فقال اني اخاف الله মানে সে তার এই অন্যায় কাজে সাড়া দেয়নি আল্লাহর ভয়ে। এই লোকটাকে কাল কিয়ামতে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন। শুনতেছেন ভাইরা? ও রজুলুন পানি খাওয়া ভাই, আরেক মানুষ যে আল্লাহ পাকের দিনের কাজে আল্লাহর সন্তুষ্টির কাজে খরচ করছে, দান করছে কোথাও মসজিদে মাদ্রাসায় বা কোনো দিনী প্রতিষ্ঠানে দিনের কাজে, অথবা কোনো বন্ধু বান্ধবকে সহযোগিতা করছে, কোনো গরিব মিসকিনকে সাহায্য করছে, হ্যাঁ না, তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাহা, সে আল্লাহর জন্য দান করছিল, সেটাকে এত গোপনে করছে যে ডান হাতে কি দিছিল যেন বাম হাতও সেটা টের পায়নি, মানে একদম গোপনে দিছে সেটা। এই লোকটার প্রতি আল্লাহ পাক এত সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ পাক ওকেও কাল কিয়ামতে আরশের ছায়া দান করবেন, খাস রহমতের ছায়া দান করবেন। আমার ভাইরা, এই সাতটা শ্রেণীর কোন একটা শ্রেণীর মধ্যে আমরা কি পড়তে পারবো না ইনশাআল্লাহ তাআলা? চেষ্টা করলে পড়া যাবে না ইনশাআল্লাহ তাআলা? আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের মহব্বত দান করেন, আলেম উলামাদের মহব্বত দান করেন, নেক লোকদের মহব্বত দান করেন, আল্লাহর ওলিদের মহব্বত আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করেন। আমার ভাইরা, যে ইসলামের উপর চলা, দিনের উপর চলা তো কঠিন কিছু না, আলেম উলামাদের সঙ্গে সম্পর্ক রেখে যদি আমরা চলি, তাদের থেকে শরীয়তের মসনা মসায়েল জরুরি হুকুম আকাম বিধানাবলী জানতে থাকি, সেই মোতাবেক আমল করব, আর পাঁচটা ওয়াক্ত নামাজ পড়ি, হালাল খাই, হারাম পথে না যাই, গুনাহ থেকে বাঁচি, কারো প্রতি জুলুম না করি, নিঃসন্দেহে লোক জান্নাতবাসী হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। قال رسول الله صلى الله عليه وسلم من اكل طيبا وعمل في سنته وامن الناس بوائقه دخل الجنه। যে ব্যক্তি যে হালাল খায় আর সুন্নাত শরীয়ত মোতাবেক চলে আর কোনো মানুষের উপর জুলুম করে না, সব মানুষ তার জুলুম অত্যাচার থেকে নিরাপদ থাকে, তো নিঃসন্দেহে সে জান্নাতবাসী হবে। কে বলেন এই কথা? রাসূলুল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু যারা ইমানওয়ালা এবং নেক আমলওয়ালা তাদেরকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান ইমানওয়ালা নেক আমলওয়ালা, হে মুসলিম জাতি, হে মানব জাতি, তোমাদের মধ্যে যারা কোরআন শিখে এবং শিক্ষা দেয়, কোরআন শিখবে শিক্ষা দিবে কারা, ইমানওয়ালারা, তো মানে হে মুসলমানরা তোমাদের ভিতরে যারা আল্লাহর কোরআনের এলেম শিক্ষা দেন আর কোরআনের এলেম শিখেন, কোরআনের এলেম শিক্ষা দেন, তারা তোমাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ। এই হাদিসে পাঁচ থেকে প্রমাণিত যে তালবেলেমরা এই উম্মতের সর্বশ্রেষ্ঠ এবং উলামায় দীন এই উম্মতের সর্বশ্রেষ্ঠ। এই হাদিসের তর্জমা করতে গিয়ে অনেকে মনে করে তর্জমা করে যারা কোরআন পড়ে কোরআন পড়ায়, কোরআন পড়ে কোরআন পড়ায় এই তর্জমা, তা আল্লামাল কোরআন ও আল্লামাও যারা কোরআনের এলম শিখে আর কোরআনের এলম শিক্ষা দান করে। মুহাদ্দিসিনে তর্জমা করছেন, কি কথা বুঝুন নাই ভাইয়েরা, খারি কোরআন শরীফ মুখস্থ করে না, কোরআনের ভিতরে যে এলেম আছে, কারণ কোরআন তেলাওয়াত করলেও সওয়াব। অনেক ভাইরা মনে করে যে কোরআন শরীফ খালি না বুঝা পড়লে কোনো সওয়াব নেই, আপনি এটা পাইছেন কোন কিতাবে? কোন এরকম বন্ধু আছেন এখানে, কোন শিক্ষিত লোক গবেষক যিনি বলেন যে কোরআন শরীফ না বুঝা পড়লে কোন সওয়াব নাই? বই পুস্তক লিখে বসে আছেন অনেকে, এগুলো প্রচার করেন ব্যাপকভাবে ইন্টারনেটে দিয়ে দেন, এরকম ভদ্রলোকরা কেউ আছেন এখানে? আজব ধরনের মানুষেরা, লেখাপড়া যতটুকু করছেন ওর ভিতরে থাকা আমাদের উচিত। এক লোক মেট্রিক পাস করছে কিন্তু এম এ পাসের মতো ভাব দেখায়, এ তো ঠিক না সরব ভাবে, কি কথা বোঝেন নাই? একজন পাস করছে এম এ কিন্তু সে নিজেকে ডক্টর ডক্টর দেখায়, এই লোক তো একসময় লজ্জা পাবে এবং বিপদে পড়বে, পড়বে কিনা? হ্যাঁ, এমনি একজনে কোন রকম এই এক জায়গায় ট্রেনিং নিয়ে কোন রকম এলাকায় মহল্লার ডাক্তারিটা করতে পারে, কিন্তু নিজেকে সার্জন হিসাবে ফুটায়, এই লোক কি বিপদে পড়বে না, ক্ষতিগ্রস্ত হবে না? তা আপনি মুসলমান, কোরআন হাদিস বা দিন ইমান ইসলাম সম্পর্কে যতটুকু জ্ঞান আপনি শিখছেন সেটা আপনার মর্যাদার বিষয়, সেটা আপনার কল্যাণের সম্পদ বটে, কিন্তু যতটুকু আপনার জানা নাই সে বিষয়ে আগে বাড়ে আপনি কথা বলতে যান কেন? এটা আপনার জন্য দুনিয়া আখেরাতে বিপদ ডেকে নিয়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের ভিতরে স্পষ্ট বলেন, মান কারা মিনাল কোরআনে হারফান, যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে একটা হরফ একটা অক্ষর পড়ে, ফালাহু আশরু হাসানা, যে তার দশটা নাকি আল্লাহ পাক দান করবেন। কি কথা বুঝেন ভাইরা, যে আল্লাহর নবী বলেন মান কারাল কোরআন হারফান, কোরআনের একটা হরফ, হরফ মানে কি, হরফের কোনো অর্থ থাকে? কোরআনের অক্ষরের তো কোনো অর্থ নাই, একটা কমপ্লিট শব্দ হলে তখন অর্থ হয়, পূর্ণ একটা বাক্য হলে তখন একটা মর্ম হয়, কিন্তু তিনি বলছেন যে কোরআন থেকে যে একটা হরফ পড়বে তার দশটি কি? ফের তিনি বলেন যে আলিফ লাম মিম, আলিফ লাম মিম, তা আলিফ লাম মিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, এর এক এক হরফে দশ নাকি? আলিফ লাম মিমের উদাহরণ দিয়েই বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কথা বুঝেন নাই ভাইরা, উম্মতের তামাম মুফাসসিরিন জানেন যে এই কোরআন শরীফের শুরুতে যে আলিফ লাম মিম, এটার কোন অর্থ এই পৃথিবীতে কারোই জানা নাই, এটার তো অর্থ জানেই না কেউ, কিন্তু এটা পড়লো রসুল সাল্লাম বলছেন এক এক হরফে দশ নাকি? কি কথা বুঝেন নাই ভাইরা, আলিফ লাম মিম এটার এক এক হরফে কত? দশ নাকি? হ্যাঁ, আলিফ আলিফুন হরফুন, লামুন হরফুন, মিমুন হরফুন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, এর এক এক হরফে দশ নাকি? আল্লাহ রসুল সাল্লাম বললেন যে কোরআনের এক এক হরফ পড়লেও দশ নাকি, আর আলিফ লাম মিমের অর্থ তো কারোই জানা নাই, কি কথা বুঝেন নাই? এটার অর্থ জানতেন সিরফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতের কাউকে আল্লাহ পাক এটা একদম জানানি নাই, কোনো বান্দাকে জানতে দেন নাই। এই তাসিন মিম হানাই হামিম আইন সিন কাফ, এগুলো আল্লাহ পাক নাজিল করছেন, কি নাজিল করছেন, কি অর্থ আল্লাহ জানেন, আমরা ঈমান আনলাম, এতটুকুই আমাদের দায়িত্ব এই আয়াতের ক্ষেত্রে, কিন্তু এটার কোন নির্ধারিত সুনির্দিষ্ট অকাট্য অর্থ কেউ বলতে পারবে না এই পৃথিবীতে আসমানের নিচে, এটার তো কোনো অর্থ একদম নাই। তো হামিম আইনসিন কাফ, এটা না বুঝা পড়তেছি না আমরা, এতে কোনো সওয়াব হবে না, এটা এমনি বেকার এবং বৃথা একটা আমল। কি কথা বুঝেন না আপনারা নাকি বুঝছেন? তাহলে বোঝা গেল এই আয়াতে এই এরকম আয়াতগুলো এইরকম অক্ষরগুলো পড়লো না বুঝা পড়লো তো এটাতে সওয়াব। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো মেসাল দিয়ে বললেন যে কোরআনের যে কোনো একটা হরফ পড়বে তো দশ দেখি। তাহলে এই কথা বলা যে কোনো সওয়াব হবে না এটা ঠিক না। কিন্তু এই হাদিসে পাকের যে ফজিলত এবং মর্যাদার কথা এটা খালি পড়ার জন্য নয়, এটা কোরআনে পাকের এলম অর্জনের ব্যাপারে। মেরকাত শহরের মিশকাত খুলে দেখেন ওখানে এই কথাই লিখছেন বিখ্যাত মুহাদ্দিস মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী। কি কথা বুঝেন না ভাইরা? তো এক একটা দিনই প্রতিষ্ঠান, এটা আল্লাহর দিনের এক একটা ঘাঁটি। যে সকল ভাইরা পড়েন যারা পড়ান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যারা পড়ে সে তালবেলেমরা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ, যারা কোরআন শিক্ষা দান করে তারা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ। তাহলে তারা এত বড় মর্যাদাওয়ালা, সে মর্যাদাওয়ালার সম্মান মর্যাদা রক্ষা করা আমাদের কর্তব্য না? তাদেরকে এইভাবে চিত্রিত করা, তাদের সেই সম্মান মর্যাদা আঘাত হয়, হানি হয়, এটা আমাদের জন্য ঠিক হবে না। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর মতো আলেম দ্বীন বলতেন যে কোনো একজন কোরআন হাদিসের তালবেলেমকে দেখলে তার প্রতি শ্রদ্ধায় আমি আপ্লুত হয়ে পড়ি। তিনি বলেন যে কেন আমার অন্তরে এমনটা শ্রদ্ধা পয়দা হবে না? প্রত্যেক মুসলমানই তো রসুল্লাহ সাল্লাহামের হাদিসের উপরে ইমান আনা জরুরি। আল্লাহ রসুলের হাদিসকে মানা জরুরি না? রসুল্লাহ সাল্লাহাম বলছেন ফাইনাল মালায়িকাতের তালেব, যারা তালেব ইলমকে দেখলে খুশির চোটে ফেরেশতারা নূরের পর বিছায় দেন। হযরত থানভী বলেন যে ফেরেশতারা পর্যন্ত তাদেরকে এতটা সম্মান করেন, তা আমি আশা করি গুনাহগার মুসলমান, আমি কেন তাদেরকে এরকমটা সম্মান করব না? এজন্য তালবেলেমদের সত্যিকার মর্যাদা আমরা জানি না, বুঝি না। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। দোয়া করেন ভাই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد بارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كن خيرا لكل مسلم ومسلمه، اللهم عافنا قرتنا في الامور كلها، واجرنا من خزي الدنيا وعذاب الاخره. اللهم انا نسالك رضاك والجنه، ونعوذ بك من غضبك من النار. আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন, আল্লাহ আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন। আল্লাহ আমাদের সকলকে ঈমানে কামিল নসিব করেন, সুন্নতের জিন্দেগি আমাদেরকে দান করেন, তাকওয়া ভালো জিন্দেগি আমাদের নসিব ফরমান, আপনার হুকুম আকাম মানার তৌফিক আমাদের নসিব ফরমান, সেই শোক সেই জজবা আমাদেরকে নসিব ফরমান, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মহব্বত আমাদেরকে দান করেন, সুন্নতের মহব্বত আমাদেরকে খুব নসিব করেন, সুন্নত মোতাবেক জিন্দেগি আমাদের বানানোর তৌফিক দান বানায় দেন, আপনি সেরকম বানানোর তৌফিক দান করেন, ফিকির দান করেন। আল্লাহ মেহরবান মালিক, কোরআন সুন্নার মহব্বত আমাদেরকে দান করেন, আলেম উলামা তালবিলদের মহব্বত আমাদেরকে নসিব করেন, মসজিদ মাদ্রাসা দিনী প্রতিষ্ঠানের মহব্বত আমাদেরকে দান করেন, সমস্ত মুসলমানের মহব্বত আমাদের অন্তরে নসিব করেন। আল্লাহ মুসলমানদের সমস্ত মুসলমানদের উপর রহমত নাজিল করেন, মুসলমানদের মধ্যে যারা নানান গুমরাহী বিভ্রান্তি বেদাতি ইত্যাদি ভুলের শিকার তাদেরকে হেদায়েত নসিব করেন, ভুল থেকে গুমরাহি থেকে বিভ্রান্তির পথ থেকে তওবা করার তৌফিক দান করেন, আমাদের সকলকে সমস্ত মুসলমানকে কামিল হেদায়েত দান করেন, কামিল ঈমান কামিল ইসলাম কামিল ইখলাস নসিব ফরমান, কামিল নূর ওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করেন, আপনার প্রিয় বন্দা প্রেমিক বন্দা আউলিয়া সিদ্দিকীনের হায়াত আমাদেরকে নসিব করেন, আমাদের হায়াতে বরকত দান করেন, আমাদের অসুস্থ লোকদেরকে শিফা দান করেন, সেহত আফিয়ত নসিব করেন। আল্লাহ আমাদের ঘরে আমাদের ঘরের মধ্যে আমাদের মধ্যে আমাদের ঘরের মধ্যে যারা অসুস্থ এবং আমাদের বন্ধু বান্ধব প্রিয়জনদের মধ্যে যারা অসুস্থ তাদের সকলকে পূর্ণ সেবা, পূর্ণ সেবা, পূর্ণ আফিয়ত দান করেন, সুস্থ সবল সুন্দর জিন্দগি আপনি দান করেন, আল্লাহ নিরাপদ জিন্দগি নসিব করেন এবং শত্রুদের থেকে হেফাজত করেন, প্রকাশ্য অপ্রকাশ্য জানা অজানা সব ধরনের দুশ্মন এবং হিংসুকদের থেকে আমাদেরকে হেফাজত করেন, সব চক্রান্ত ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করেন এবং সকল দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করেন, ইজ্জতওয়ালা জিন্দগি আমাদেরকে দান করেন, রহমতওয়ালা বরকতওয়ালা জিন্দগি আমাদেরকে নসিব ফরমান, আল্লাহ সকলের পরেশানি দূর করেন, মুশকিল আসান করেন, সমস্ত নিক উদ্দেশ্য আপনি পুরা করেন, সকল বৈধ আশা আকাঙ্ক্ষা আপনি পুরা ফরমায় দেন, আল্লাহ দুনিয়া কামিয়া দুনিয়ার জিন্দগি কামিয়াব করেন, আখেরাতের জিন্দগি আপনি কামিয়াব বানায় দেন, যার যে কোনো সংকট সমস্যা আছে আপনি সমাধান করে দেন, সব সংকট থেকে আপনি উদ্ধার করেন, আল্লাহ সকলের বাগবাগানে খ্যাতি জিরাতে এবং দোকানপাটে ব্যবসা বাণিজ্যে বেশুমার বরকত দান করেন, মুসলমানদের পুরো হায়াতে বরকতই বরকত দান করেন, মুসলমানের জিন্দগিতে নূরই নূর দান করেন, মুসলমানকে দুনিয়ার সর্বত্র আপনি সম্মানের আসন দান করেন, সারা দুনিয়াতে মুসলমানদেরকে শক্তিশালী বানায় দেন, আল্লাহ মুসলমানদেরকে শক্তিশালী বানায় দেন, মুসলমানদেরকে স্বীকৃত উচ্চ আসনওয়ালা সব জায়গাতে আপনি বানায় দেন, আল্লাহ সমগ্র মুসলিম বিশ্বের উপর রহমত নাজির করেন, অমুসলিম দুনিয়াতে অমুসলিম বিশ্বে যে মুসলমানরা বসবাস করেন তাদেরকেও সেখানে শক্তিশালী করে দেন, ইজ্জতের জিন্দগি নসিব করেন, অমুসলিম ভাইদের মন্ত্র তাদের প্রতি সম্মান বোধ শ্রদ্ধা বোধ পয়দা করে দেন, তাদের প্রতি তাদের হিতাকাঙ্ক্ষী তাদেরকে বানায় দেন, খায়ের খাই করার তৌফিক দান করেন, মুসলিম সমাজে যারা ইসলামের প্রতি বিদ্বেষী তাদের এই বিপদ থেকে লানতি অবস্থা থেকে তাদেরকে মুক্তি দান করেন, ইসলামকে ভালোবাসার এবং দিনকে ভালোবাসার, আল্লাহ রসুলকে ভালোবাসার, কোরআনকে ভালোবাসার এবং শ্রদ্ধা করার তৌফিক দান করেন, স্কুল কলেজ বার্ষিক ডিগ্রিগুলোর ভিতরেও আল্লাহ সব ছাত্র এবং শিক্ষক সকলকে দিন ইমান ইসলামকে ভালোবাসার এবং দিন ইমান ইসলামের প্রতি অগ্রগামী হওয়ার জন্য তৌফিক দান করেন, বরং প্রতিযোগী হওয়ার জন্য তৌফিক দান করেন, আল্লাহ আমাদের দেশ সমাজে যারা খেদমত করেন, সেবা করেন মানুষের, তাদেরকে আন্তরিকভাবে মানুষের কল্যাণে এবং আপনার সন্তুষ্টির লক্ষ্যে খেদমত করার তৌফিক দান করেন, আমাদের দেশের উপর বেশুমার রহমত নাজিল করেন, আল্লাহ আমাদের দেশে সব জরুরত সব প্রয়োজন আপনার অফুরন্ত ভাণ্ডার থেকে পুরা করে দেন, আমাদের দেশের মধ্যে বেশুমার রহমত বরকত নাজিল করেন, সমৃদ্ধি নাজিল করেন, আল্লাহ আমাদের দেশের সমস্ত পেরেশানি বিশৃঙ্খলা আপনি দূর করে দেন, সমস্ত সমস্যার আপনি উত্তম সমাধান করে দেন, সব সংকট থেকে আমাদের দেশকে আপনি উদ্ধার করেন, হেফাজত করেন, সকল শত্রুদের থেকে আমাদের দেশের দেশকে হেফাজত করেন, আল্লাহ আমাদের দেশকে সর্বাঙ্গীন সুন্দর বানায় দেন এবং আল্লাহ সার্বিকভাবে সর্বদিক থেকে আমাদের দেশকে আরো শক্তিশালী করে দেন, আরো সমৃদ্ধিশালী আরো অগ্রগামী বানায় দেন, আল্লাহ সমগ্র মুসলিম জাহানের উপর খাস রহমত নাজিল করেন, বিশেষভাবে মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার উপর রহমত নাজিল করেন, আল্লাহ আমরা যত ভুলের মধ্যে আছি নিজ নিজ ভুল শুধরানোর মতো ফিকির এবং তৌফিক আমাদের জন্য সেভ করেন, ইমানের সাথে আফিয়তের সঙ্গে বরকতের সঙ্গে সম্মানের সঙ্গে জিন্দগি দেন, যখন দুনিয়ার থেকে উঠে নেবেন ইমানের সঙ্গে আফিয়তের সঙ্গে আল্লাহ আপনার রহমতের কোলে তুলে নিয়েন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওতুবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।